14 নভেম্বর 2016 ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ঝালকাঠি। গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করবেন শাইখুল হাদিস আরব বিল্লাহ তরজমান আকাবির হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: والذين آمنوا وشركوا بالله. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الجليد الصالح خير من الوحدة، والوحدة خير من جليد الشيوخ. وقال عليه الصلاة والسلام: الملك على دين خليل، فليعوذ بحيكم من الوحدة. وقال النبي صلى الله تعالى عليه وسلم: فقير واحد أشد على الشيطان من ألف عالم. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মানুষ পবিত্র অন্তরাত্মা বলা হয়, যখন মানুষ ঈমান বলা হয়, আল্লাহর প্রতি বিশ্বাস বলা হয়, মানুষের অন্তর আবাদ হয়, সজীব হয়, কালবন্ত হয়, যখন মানুষ অন্তর আল্লাহর মহব্বত বলা হয়, আল্লাহর ভালোবাসা বলা হয়, মানুষের অন্তর স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, নির্মল হয়, নিখুঁত হয়, নির্দাগ হয়, যখন এই মানুষ আল্লাহর ভয় ভীতি বলা হয়, আল্লাহর ভয়ে মানুষের অন্তর যখন সমৃদ্ধ হয় এবং মানুষের জীবনটা নিয়ন্ত্রিত হয়, পরিচ্ছন্ন হয়, যখন মানুষ ইসলাম বলা হয় আর মানুষের জীবন ফুলের চেয়েও সুন্দর হয়, খুশবুদার হয়, যখন মানুষ সুন্দর তরিকা বলা আল্লাহ তালা আমাদের সকলকে কামের ইমান বলা বলা, কামের ইসলাম বলা বলা এবং রসুল্লাহ সুন্দরের পূর্ব অনুসারী বলা। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দীন নিয়ে আসছেন, যে ইসলাম নিয়ে আসছেন, যে শিক্ষা এবং আদর্শ নিয়ে আসছেন, এটা এতটা সুন্দর, এতটা বৈশিষ্ট্য মণ্ডিত যে ইসলামকে দেখার পরে কারো দৃষ্টি আর ভিন্ন দিকে যাওয়ার কোনো সুযোগই থাকে না। জব মেহের নুমায়া হুয়া সব ঝুক গে তার হমকো ভারী বদমে তনহান করতে, যখন আকাশে সূর্য উদয় হয় তখন কোন তারকা আকাশে আর দেখা যায় না, অথচ তারকারা সকলেই সুন্দর, সকলেই আলোকদীপ্ত, কিন্তু আকাশে সূর্য উদয় হওয়ার পর কোন তারকার দরকারই হয় না। পেয়ারের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এত সুন্দর, এত কামের, এতটা কামের তার এল এবং আমল, এতটা পূর্ণাঙ্গতার দিক নির্দেশনা, এত নিখুঁত এবং স্থায়ী তার প্রতিটি আদর্শের সৌন্দর্য, মাহাত্ম এবং মহিমা, যে রসুল্লাহ সাল্লামের দুনিয়াতে আগমনের পর কোন দিন ধর্ম আর আদর্শের কোন দরকার বাকি থাকে না। এজন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক নবী রাসূল তো আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, অনেক আসমানি সহিফা মানে ছোট ছোট কিতাব আসমান থেকে পাঠিয়েছেন, বড় বড় কিতাবও আসমান থেকে পাঠিয়েছেন। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে দুনিয়াতে আবির্ভূত হওয়ার পরে রব্বুল আলামিন ঘোষণা করলেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, একদম পূর্ণাঙ্গ দীন আমি তোমাদেরকে দান করলাম। ও আকমালতু আলাইকুম নিয়মাতি, নবুওয়াতের নামে যেই নিয়ামত এবং অনুগ্রহ আছে আমি পৃথিবীর মানুষদেরকে দান করি, সেই আসমানি অনুগ্রহ নবুওয়াতের মাধ্যমে পূর্ণ মাত্রায় তোমাদের হাতে তুলে দিলাম। দিন এবং ধর্ম হিসাবে ইসলামের উপরে আমি তোমাদের জন্য একদম সন্তুষ্ট হয়ে গেলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং মহাপ্রভুর আলামিন বলছেন যে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীন ইসলাম, এর বাইরে কোন শিক্ষা কোন আদর্শ কোন কিছুই আমার কাছে আর গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি বিন্দুতে এবং সব দিকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ কমপ্লিট সুন্দর নমুনা মনের মজুদ, তার মনের এবং নমুনা ফলো করো, সকলে জান্নাতে পৌঁছো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদেরকে প্যারে মোহাম্মদ রসুল্লাহামের মহব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি অসীম আমাদের অন্তরে রসিব করেন, এতটা যেটা আমাদের জীবনকে সুন্দর করে এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যায়। নিকৃষ্ট এবং নিচু মানুষগুলো মোহাম্মদ রাসূলুল্লাহ আদর্শের উসিলাতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মর্যাদা লাভ করছেন, সারা বিশ্বের মানুষের জন্য কেমন পর্যন্ত মানুষদের জন্য তার প্রত্যেকে নমুনা মডেল হয়ে গেছেন আদর্শ, তার শিক্ষা, তার সুন্নাহ, এটা সোজা জান্নাতের রাস্তা, এটা সোজা আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা। আল্লাহ সুন্নতের মহব্বত আমাদেরকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ, যে আমার সুন্নাহ, আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার আদর্শ, আমার মডেল, আমার নমুনাকে ভালোবাসবে এটার প্রমাণ যে সে আমাকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি, যে আমাকে ভালোবাসে কানা মাঈ ফিল জান্নাহ, নিঃসন্দেহে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের মহব্বত এবং মর্যাদা দেওয়া এবং কদর করার পূর্ণ তৌফিক দান করে। আমার ভাইরা, ইসলাম পাওয়ার পরে আর কোন দিকে দৃষ্টি দেওয়ার কোন সুযোগ তো নেই, কোন অর্থই হয় না, কোন কারণই নেই। একই উল্লেখ্যুল্লাহ মরনা আসামের ধারু রহমতারে, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের একজন ছিলেন, অনেক বড় ফকির ছিলেন, ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, বিগত হিজরি শতাব্দীর তিনি মুজাদ্দিদ ছিলেন, সে একে অনুমত মরনা আসামের ধারু রহমতারে বলতেন যে জেফর তাব কদম ইসলাম, আমি তোমার যে কোনো অঙ্গের দিকে তাকাই প্রতিটি তোমার প্রতিটি অঙ্গের সৌন্দর্য শোভা আমাকে এতটা মুগ্ধ অভিভূত করে যে আর কোনো দিকে দেখবার কোন সুযোগই আমার নেই। আমার শহর পুজে হোমা মানব খেয়ালে মাহে যে গুণাঙ্কের চশমে এগিবি না গুণাঙ্ক কাশ্মে গায়ে, দুনিয়াতে অনেক রূপসী খুশি এবং সুন্দরীরা আছে, অনেক সুন্দর সুন্দর বস্তু আছে, বিশ্বের অনেক শহর ঘুরলাম, কিন্তু হে ইসলাম তুমি এত সুন্দর, তোমার মতো সুন্দর আমি আর কাউকে দেখতে পাইনি। ইসলামের প্রতিটি বিষয় এত সুন্দর, একজন মানুষ যখন উজু করতে শুরু করে, মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন যখন মানুষ উজু করে উজুর প্রতিটি অঙ্গ ধোয়ার সাথে সাথে ওই অঙ্গের দ্বারা যতগুলো গুণা এ পর্যন্ত সংঘটিত হয়েছিল সবগুলো গুণা উজুর পানির সঙ্গে একদম ঝেড়ে যায়। যখন মানুষ চেহারা ধোয়, চেহারার যত গুণা আছে এবং চেহারার ভিতরে চোখের যত গুণা আছে, চোখের পাতার নিচে যে গুণার দাগগুলো আছে সেগুলো পর্যন্ত উজুর পানির সঙ্গে ধুয়ে ফেলে যায়। এবং যখন মানুষ হাত ধুতে থাকে, রসুলের পাত্রাম বলেন দুই হাতের দ্বারা যে সকল গুণাহের কাজগুলো সংঘটিত হয়েছিল হাতের হাত ধোয়ার সাথে সাথে ওই হাতের উজুর পানির সঙ্গে সঙ্গে ওই গুণাগুলো ঝরে যায়। যখন মানুষ পা ধুতে থাকে তো পায়ের গুণাগুলো সব ঝরে যায়। যখন মানুষ মাথা বসা করে, কান বসা করে তো মাথা এবং কানের যতগুলো গুণা আছে সবগুলো ঝরে যায়। মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন আমার সুন্নত তরিকা মোতাবেক যখন একটা মানুষ উজু কমপ্লিট করে তো এইমাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সন্তানের মতো একদম ওই মানুষটা নিষ্পাপ হয়ে যায়। শুধু উজুর মতো একটা আমল এত সুন্দর। এবং ফতোয়া স্বামীতে আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ একটা রেওয়ায়েত বর্ণনা করেছেন যে কোন মানুষ যদি যে প্রতিদিন এই রসুল পাকাল্লাহামের এই মেসওয়াকের সুন্নতটুকুর উপর আমল অব্যাহত রাখে। রসুল পাকাল্লাহাম বলছেন যে সনাতন সেবাকে মানুষ নামাজ আদায় করে তো নামাজের আগে মানুষকে উঁচু করবে এবং উঁচুর মধ্যে মেসওয়াক থাকে, কেউ মেসওয়াক ছাড়াই উঁচু করে বসে। তো রসুল্লাহাম বলেন যে নামাজ মেসওয়াকওয়ালা মেসওয়াক বিন সত্তর রাকাতের চেয়ে সেই নামাজের স্বভাব এবং মর্যাদা বেশি। লিখছেন যে মানুষ সারা জীবন মেসওয়াকের সুন্দর চুকুর উপরে আমল অব্যাহত রাখবে সে যখন মৃত্যুবরণ করবে তার লফাত তাকে ইমানের সাথে কালেমার সাথে মৃত্যুদান করবে। এখানে মেসওয়াক চুকুর এত বড় ফায়দা এবং ফজিল, তো উজু কত বড় আমল, উজু তো অনেক বড় জিনিস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন তাকে উজু করতে বসতেন উজুর হালতে দেখা যেত তার চেহারার মধ্যে এমন এক ব্যাকুলতা ফুটে উঠত যে একদমই সারা দুনিয়াতে বিচ্ছিন্ন হয়ে কোন দিকে যেন একদম পূর্ণভাবে তার মন মনোযোগ একদম নিবদ্ধ। তো তার চেহারার মধ্যে এই অবস্থা দেখে তো লোকজন জিজ্ঞাসা করত যে হযরত উজু করতে সময় আপনাকে এমনটা কেন দেবি? তিনি বলতেন যে তোমরা কি বুঝো না যে মহান রব্বুল আলামিন সমস্ত বাদশার বাদশা তার দরবারে আমাকে ডাকছেন, তো তার দরবারে উপস্থিতির জন্য আমি প্রস্তুতি নিচ্ছি উজুর মাধ্যমে। উজু এত বড় আমল, কিন্তু আমরা দিন শিখার চেষ্টা করি না, ইসলামের এক একটা আমলকে শিখবার চেষ্টা করি না। রাসূলুল্লাহ থেকে সাহাবায়ে কেরাম ইসলামের যে কোনো একটা আমল শিখতেন অত্যন্ত গুরুত্বের সাথে শিখতেন এবং সেটা অনেক বড় বিষয়। ইমাম আজম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার যখন উজু করতেছিলেন তার পাশে এক যুবক উজু করতেছিল, তিনি বললেন ইয়া বুনাইয়া তুব মিনা জিনা, হে বৎস তুমি জিনা থেকে তওবা করো। আরেকটা ছেলে উজু করতেছিল, যুবক ছেলে, তিনি তাকে বললেন ইয়া বুনাইয়া তুব মিন শুরবিল খামর, তুমি মদ পান থেকে তওবা করো। আরেকজনকে তিনি বললেন ইয়া বুনাইয়া তুব মিন উকুকিল ওয়ালিদাইন, তুমি মা বাপের নাফরমানি থেকে তওবা করো। পরে লোকজন জিজ্ঞাসা করলো, হজরত আপনি তিনটা মানুষকে তিনভাবে তওবা করার কথা কেন বলছিলেন, এই রহস্য তো আমরা বুঝতে পারিনি। হজরত ইমাম আজম ইমাম আবুহানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একটা মানুষ যখন উযু করতেছিল আমি দেখতেছিলাম তার উযুর পানির সঙ্গে জিনার ময়লা ঝরতেছে, সেজন্য আমি তাকে বলছিলাম জিনা থেকে তওবা করো। আরেকজন উযু করতেছিল তার উযুর পানির সঙ্গে আমি দেখতেছিলাম যে মদ পানের গুণা ঝরতেছে, ভেসে যেতেছে, আমি তাকে বলছিলাম যে এই গুণা থেকে তওবা করো। আরেকজনকে দেখলাম তার উযুর পানির সঙ্গে মা বাপের নাফরমানির গুণা ঝরতেছে, ভাসতেছে, আমি তখন তাকে বলছিলাম যে এই গুণা থেকে তওবা করো। তো কি মানে এটা, তওবাই বা কেন করতে বললেন, আবার তো ওইদিকে গুণাও ঝরতেছে, গুণা তো ভাসতেও দেখতেছে। এর কারণ হলো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল হাসানাত ইয়ুযহিবুন্নাস সাইয়্যাত, যখন মানুষ কোন নেক আমল করে এই নেক আমল এবং ইবাদতের কারণে তার ছোট ছোট গুণাগুলো ঝরতে থাকে, সব ধুয়ে মুছে পরিষ্কার হতে থাকে। কিন্তু কোরআন শরীফে মহান রব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন যে সকল বান্দারা গুনাহ কবিরা করে তো তাদের জন্য পদ্ধতি হল ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালা আমালান সালিহা, যেই বান্দারা বড় বড় গুনাহ করার পরে আল্লাহর নিকট তওবা করে এবং নিজের সংশোধন করে আল্লাহ পাক নিঃসন্দেহে তাদেরকে মাফ করে দেবেন। হযরত ইমাম আযম আবুহানি রাহমাতুল্লাহ আলাইহি যে গুনাহগুলো ঝরতে দেখছিলেন ওই একটা গুনাহ সংঘটিত করতে হলে গুনার ভূমিকা স্বরূপ কিছু অন্যায় কাজেও সে লিপ্ত হয়, ছোট ছোট কিছু প্রারম্ভিক ভূমিকার স্বরূপ কিছু কাজে লিপ্ত হয় ওগুলোকে তিনি ঝরতে দেখছেন, কিন্তু সেগুলোর দ্বারা আলামত লক্ষণাদি দ্বারা পরিষ্কার হয়ে গেছে সে কত দূর পর্যন্ত পৌঁছিল। তখন তিনি বলছেন যে তুমি যে আসল যে গুনাহে কবিরা সেটা থেকেও তুমি তওবা করে নাও, যাতে কেয়ামতে আমার আযাব থেকে তুমি রক্ষা পাইতে পারো। আল্লাহ পাক জানা জালাল ও মারওয়াল আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগী নসিব করে। ওই সকল বান্দা যারা গুনাহ থেকে মুক্ত জিন্দেগী বানায়, ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নতে মুআক্কাদা আদায় করে এবং গুনাহ থেকে বাঁচে, গুনাহ হয়ে গেলে দ্রুত তওবা করে, এই রকম নেক বান্দারা ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মকাম বলা হয়, ঊর্ধ্বের মর্যাদা বলা হয়। আল মালায়েক বাহরাদারি ওয়াল মালায়েক নিজাম বুগদারুল হাজ্জে মাহায়েম ওয়াল মালায়েক বুগদারি। এক বুজুর্গ বলেন, তুমি ইচ্ছা করলে পশুর অমর হইতে পারো, ইচ্ছা করলে ফেরেশতার ঊর্ধ্বেও উঠতে পারো, তুমি পশুত্বের জিন্দগি পরিহার করো, পশুর মতো লাগামহীন জিন্দগি তুমি যদি পরিত্যাগ করে দাও তো ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্যাদা আল্লাহ পাক জানা জানা ও মানবাল তোমাকে দান করবেন। আমাদের ভিতরে একটা নফস আছে যেটা মানুষকে কেবলই খারাপ কাজের দিকে প্ররোচিত করতে থাকে, গীবত করো, মিথ্যা বলো, ধোকা দাও, জুলুম করো, হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নান নাফসাল আম্মারাতু বিসু ইল্লা মা রাহিমা রাব্বি, যে মানুষের মন মানুষকে কেবলই খারাপ কাজের দিকে প্ররোচিত করতে থাকে, কিন্তু যারা আল্লাহর রহমতের ছায়া পায় যায় তারাই নেক আমল বলা হয়, নেক জিন্দেগি বলা হয়। এই যারা আল্লাহ পাকের রহমতের ছায়া পায় আল্লাহ পাক তাদের জন্য একটা ঠিকানা বার্তা দিয়েছেন, যেখানে গেলে আল্লাহ পাকের রহমতের ছায়া ওয়ালা আমলের তৌফিক হবে। আদি যে বলছে যে বুখারী শরীফ মুসলিম শরীফে আছে, মহান রব্বুল আলামিন বলে যে হুমুল কওমু লা ইয়াসকা বিহিম জালিসুহুম, আল্লাহ পাক বলে যে আমার খাস বান্দা যারা হন যাদের জিন্দগি আমল ওয়ালা, ইবাদত ওয়ালা, জিকির ওয়ালা, একদমই আল্লাহর মহব্বত ওয়ালা, আল্লাহর ভয় ভীতি ওয়ালা, আল্লাহ পাক বলে যে আমার এই সকল খাস বান্দারা যাদের জীবনই হল জিকির দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত, তারা এমন ভাগ্যবান যে তাদের সঙ্গে কোনো কপাল কোড়াও যদি আসে, হত ভাগাও যদি আসে, সে হত ভাগা থাকে না বরং ভাগ্যবান হয়ে যায়। যে এরা আমার এমন কামিল বান্দা, আল কাওম ইয়ানি কাওমে কামিল, এমন কামিল বান্দা যে তাদের সঙ্গে যারা উঠা বসা করে, লা ইয়াসকা জালিসুহুম, তাদের সঙ্গে উঠা বসাকারীরা হত ভাগা থাকে না, কপাল কোড়া থাকে না। এই হাদিসের ব্যাখ্যা আল্লাহ আল্লাহর গুলিদের সঙ্গে, আল্লাহর বিশিষ্ট বান্দাদের সঙ্গে যারা সম্পর্ক রাখে, উঠা বসা করতে থাকে, ওই সকল বান্দাদের মর্তবা এমন হয় যে আউলিয়াদেরকে আল্লাহ বলো যা কিছু মর্তবা এবং নেয়ামত দান করেন, তাদের সৌমত সান্নিধ্যের বরকতে ওই সবটাও তাদের সঙ্গে উঠা বসাকারী সঙ্গী সাথীদেরকে আল্লাহ পাক দান করে দেন। এই জন্য এক বুজুর্গকে বলেন, হে কবি আলম গুলস্তা আর কবি বীরানা হতা হ্যা যে হতা হ্যা বপাস রেফা করে দিওয়ানা হতা হ্যা, যে মানুষের জিন্দগি সুন্দর হয়, সুখের হয়, সম্মানিত হয়, মর্যাদা সম্পন্ন হয়, যেটা হয়তো সে আল্লাহ ওয়ালাদের সৌগতার দোয়ার পর ক্ষতি হয়। এই জন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন, হে আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা, তোমাদেরকে আমি বলি, এদের এলেম পর মগরুর না হোক, কোরআন সুন্নাহর এলেম শিখবার পরে তোমরা মনে করো না যে আমরা বড় কিছু হয়ে গেছি, কে উস্তাদ কার আমদ হো না মওকুফ হ্যায় তাহমিল্লাহ কি খিদমত সৌগতার নজরে নায়ক পর। হে ওলামায়ে কিরাম, তোলামায়ে কিরাম শুনো, তোমাদের এলেম তোমাদেরকে উচ্চ মর্যাদা বাড়া বাড়াবে, কেয়ামতের ময়দানে তোমাদেরকে সম্মানিত পুরস্কৃত হওয়ার সুযোগ করে দিবে যদি তোমরা এলমের সাথে কোন আল্লাহওয়ালার দোয়া নেব, তার সান্নিধ্য তোমরা অবলম্বন করো, তার সৌমত উঠাও, তো তাদের দোয়া এবং সৌমতের বড় করতে ফের তোমাদের এলম তোমাদেরকে দুজনে সম্মানিত এবং পুরস্কৃত করবে। এর তিনি কোন বুজুগুলি ছন্দটা করতেন, বে কোন মানুষ যদি অনেক বড় এলেমওয়ালা আমলওয়ালা হয় কিন্তু আল্লাহ ওয়ালাদের সৌভাগ সান্নিধ্য দোয়ার কোন পরোয়া না করে, তো দেখতে পাবে কে আমাদের ময়দানে তো তার পুরো জীবনটা কলুষিত, কালিমাটির তো অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছে। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মরহুজাত এক কিতাব ফাওয়ায়েদুল ফুয়াদ, যেটা দুর্লভ ও দুষ্প্রাপ্য, সেটা আলহামদুলিল্লাহ আমার দেখার তৌফিক হয়েছিল। ওই কিতাবের মধ্যে দেখছিলাম হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোন মানুষ যদি এরকম হয় যে তার কাছে দুটা জিনিস আছে, একটা হলো সুন্নতের আমল, সুন্নত মোতাবেক তার জিন্দগি, আর একটা হলো কোন কামের আল্লাহ মহব্বত, এই দুই জিনিস যার কাছে আছে তার জীবনের সকল অন্ধকার অধ্যায়গুলোকে কার কেমন সে আলোকিত দেখতে পাবে। ভুল ত্রুটিগুলো এই দুই জিনিসের বরকতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং সব ভুল থেকে তাকে মুক্ত করে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে দিবেন। আর তিনি বলেন এই দুইটার একটার ঘাটতি যার জীবনে থাকবে তার জীবনের সব আলোকিত অধ্যায়গুলো কেউ কেয়ামতের দিন সে অন্ধকারে আচ্ছন্ন দেখতে পাবে। এই যে কথাটা তিনি বলতে পারলেন কিভাবে, এই যে কোরআন শরীফে যে মহান রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ওয়ালা জিন্দগি বানাও, তো মকাম রব্বিহি ওয়ানহার নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক জানা জানা তোমার বার বলেন যে বন্দরা আমাকে ভয় করতে থাকবে জীবনের সর্ব ক্ষেত্রে নিঃসন্দেহে তাদের ঠিকানা হবে জান্নাত। ওয়ানহার নাফসা আনিল হাওয়া, আল্লাহর ভয়ের কারণে আল্লাহর হুকুমওয়ালা জিন্দগি বানা আর নাফরমানির পথ থেকে সে নিজেকে দূরে রাখে, আল্লাহ পাক জানা জানা তোমার বলেন তার ঠিকানা হবে নিঃসন্দেহে জান্নাত। কিন্তু এই কথা তাকওয়া এবং আল্লাহর ভয় এর সঙ্গে আল্লাহ পাক আরেকটা কথাকে জুড়ে দিয়েছেন, ওয়াকুন মা সাদিকিন, এবং হযরত থানভী এক জায়গাতে তর্জমা করেছেন ওর সত্যু কে সাথ রহে পড়ো। তফসীরে রুহুল মানিতে আল্লামা সাইয়্যিদ মাহমুদ আলুসি আল বাগদাদ রহমতুল্লাহ আলাইহি এই আয়াতে পাকের তফসীরে বলে যে খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে আল্লাহর খাস বান্দাদের সঙ্গে এতটা উঠা বসা করো, এত বেশি তাদের থেকে তালিম তরবিয়ত দোয়া নাও শিক্ষা লাভ করো যে হাত্তা লিতাকুনু মিসলাহুম, যে তোমাদের জিন্দগি একদম তাদের জিন্দগির মতোই হয়ে যায়, তাদের রং তোমাদের জিন্দগিতে আসে, রঙে জিন্দগি হ্যাঁ রাখ, চন্দ রোজা জিন্দগি হ্যাঁ রাখ, ফির জিন্দগি ہی ہے یاد رکھ, گر جو کرنا ہے آخر موت ہے, ایک دن مرنا ہے آخر موت ہے. بھارت ایک بزرگ بولے ہمارے پیو بندو پورا زندگی کا اللہ پاک ہمارے کے دان کرسین شدھ تر بندگی کرار جنو سنکھپت یہ جیون الپ کئیک دن زندگی تمہیں پرکار جیون سامان جت پارو جگاڑ کرتے تھو. حضرت حکیم المت مولانا اسمبلی تھارو رحمت اللہ خلیفہ خواجہ عزیز حسن مرزو رحمۃ اللہ تعالی بولین ہو رہی ہے عمر مثل برف کم, چپکے چپکے رفتہ رفتہ دم بدم سانس ہے اتنا روبے گل کے آدم دفا تن ایک روز یہ جائے گا تھم, کرنے جو کرنا آخر موت ہے, ایک دن مرنا آخر موت ہے. یہ برفر چکا ہمارے اجانت دل کو مہورتے مہورتے بولتے تھکے نشیشت ہوتے تھکے انوپ بھاوے ہے بندو تمہارا ہمارا جیون کا دمے دمے کیول شیش ہوتے بس کت سات بس کت ستر ستر بچر پرت پہنچے نئے برم ستر بچر ہاتھ تھی بیر ہو گئے شیش ہو گیا ہمار مولیہان یہ سمپد ہمارا ہاتھ چڑا ہو گیا ستر بچر رسول پاک صلی اللہ تعالی وسلم بولیں ہمار امتی ماں بین ستین الی سبعین تو کما قال صلی اللہ تعالی وسلم ہمار امت سادھارنت بس ষাট থেকে সত্তরের মধ্যে তো এইটুকু জীবন তো আমরা হিসাব করলে দেখা যাবে যে যে একজনের জীবন পঞ্চাশ ষাট সত্তর কখন যে কিভাবে শেষ হয়ে গেছে কিছুই বলতে পারি না. তো খাজা সাহেব রহমতুল্লাহ বলে যে আমার প্রিয় বন্ধু বরফ যেরকম দমে দমে গুলে শেষ হয়ে যায় তোমার আমার জীবনটা যেভাবে শেষ হয়ে যেতেছে হঠাৎ একদিন ঘোষণা হবে যে ভাই অমুকের জানা যায় এতটা সময় হবে সকলে আসে সাহি শিগাজি রহমতুল্লাহ গুলস্তান কিতাবের ভিতরে বলেন বাইরে চোনায় শোনা সঙ্গীয় সুমার মন বন্ধু জলদি করো ভালো কাজ করো আল্লাহকে রাজি করো খুশি করো বন্দিগির দ্বারা এবাদতের দ্বারা জিকিরের দ্বারা তাকওয়ার দ্বারা আল্লাহ পাককে তুমি রাজি করো খুশি করো. সেই দিন আসার আগে হঠাৎ ঘোষণা হবে ভাই মুক্তা তো নাই দুনিয়ার থেকে চলে গেছে যে বসর আতা হ্যায় দুনিয়া মে ইয়ে কহতি হ্যায় কাজা মে ভি পিছে চলি আতি হো যারা ধ্যান রহে রহে কে দুনিয়া মে বসর কো নহি زیب و غفلت موت کا دھیان بھی لازم ہے کہ ہر آن رہے. ایک بزرگ بولیں یہ مانو جگہ دنیا کے آسے مرتو تر سنگے سنگے چھوٹتے تھے اور جے کو مہورتے بڑ پر جاترا ہمارے کرتے ہی ہوئے دنیا کے بسباس کاری کو مانوشر اچت نہ ایک مہورتر مرتر بھی بے فکر تھکا اور گاہل تھکا. رسول پاک صلی اللہ علیہ وسلم بولیں اکثر ذکر স্মরণ করতে থাকো এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এই দুনিয়া আক্রান্ত যখন দৃশ্য দেখছি সবচেয়ে ভয়ঙ্কর ঘাটি হল মৃত্যুর ঘাটি, কবর হল সবচেয়ে ভয়ঙ্কর ঘাটি সবচেয়ে বিপজ্জনক ঘাটি. এখানে যে মুক্তি পাইল সব ঘাটিতে মুক্তি পাবে, এখানে যে ধরা পড়ল এ কোনো ঘাটিতেই তার কোনো রক্ষা নেই. আল্লাহ আমাদের কবরকে আসান করে দেন এবং রসুল্লাহ বলেন প্রতিটি দিন প্রত্যেক দিন মানুষের কবর মানুষকে ডাকতে থাকে এবং বলতে থাকে আনা বাইতুল গুরবতি বা আনা বাইতুল বাহদতি বা আনা বাইতুল তরামি বা আনা বাইতুল দুধ আমি নির্জ অঙ্গ সঠিক জোগাড় করো, আমি অন্ধকার ঘর তুমি আলো জোগাড় করো, আমি মাটির ঘর তুমি বিছানা পত্র তুমি জোগাড় করো, আমি সাপ বিচ্ছু কীট পতঙ্গে ভর্তি এই 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 ক্ষতিকর বস্তুগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি ব্যবস্থা গ্রহণ করো. সেটা কি? সেটা একটাই, সেটা হল ইমান এবং নেক আমলের জিন্দিগি. মান আমিন সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ওয়ালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা. আল্লাহ পাক জানে যে লাল ওমান ওয়ালা পবিত্র কোরআনে বলেন যে তোমাদের মধ্যে যদি ঈমানের নেক আমল থাকে, নারী হোক কিংবা পুরুষ, তোমাদের জীবনকে আমি সুখময় শান্তিময় বানিয়ে দিব। আমার প্রিয় বন্ধুরা, দুজাহানের শান্তি আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানার মধ্যে, আল্লাহকে ভয় করার মধ্যে, এবং এইরকম জিন্দগি লাভ হয় আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে। কোন একটা মানুষ যখন সে দেখে এক আল্লাহ ওলা এইভাবে নামাজ পড়েন, আমি তো আসি একটু চিন্তা করে চলে যাই, আর ওনার নামাজ কি মগ্নতার সঙ্গে, কি নিমগ্নতা, কি মহব্বতের সাথে, কিভাবে অন্তর লাগায় তিনি নামাজ পড়তে থাকেন, এরকমটা কিভাবে করতে পারেন? ওই কাছে বসার বরকতে ও তার অন্তর নূর আমার অন্তরকে প্রভাবিত করতে থাকে, ধীরে ধীরে ওই রকম আমলের তৌফিক শুরু হয়ে যায়। ভারতের বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহ, তো তিনি দেখলেন যে বুড়া মানুষ, সাধারণ মুসলমান, তিনি মসজিদে ঢুকছেন মাত্র পুরা মসজিদ গুলো ঝলমল করতে শুরু করল। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি তিনি হাকিমুল মাওলানা আসলাম আলী ফারুক রহমতুল্লাহ উস্তাদ ছিলেন। ওই বুজুর্গ বললেন একজনকে, এই বুড়া মানুষটাকে দেখে নিয়ে আসো তো। ওই বৃদ্ধ লোকটা কাছে আসতে বললেন, বড় মিয়া আপনি কি আমল করেন? বললেন, হযরত আমি তো কোনো কিছুই আমল নেই, আমার গুণাগার মানুষ। বললেন যে, না আপনার নিশ্চয়ই কোনো ভালো আমল আছে, আপনি গোপন করেন না, আমাকে একটু বলেন না। বললেন, না আমার কিছু তো নয়, আমি এমনি তো আমি সাধারণ মুসলমান, আমি কোনো আলেম না, কোন আলেম না, আমি সাধারণ মুসলমান, কোন আমল নাই, জিকির নাই, ইবাদত নাই, পাঁচটা উক্ত নামাজ আমি মসজিদে আসে আপনাদের সঙ্গে পড়ি, এতটুকুই আমার আমল। ওই বুজুর্গ বললেন, না নিশ্চয়ই কোন বড় আমল আছে যেটা আপনি লুকাইতেছেন, আপনি আমাকে বলেন। তো তখন ওই বড় মিয়া বুড়া মানুষটা তিনি চিন্তা করলেন যে কি বলবো আমি। বললেন, আচ্ছা আমার জীবনের একটা ঘটনা শুনে, আর তো কিছু দেখি না আমি, কি সেটা? বললেন যে, ভারতের বিখ্যাত বুজুর্গ হযরত সাইয়েদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি জনগণ যখন বালাকোটে শিখদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাইতেছিলেন, তার সঙ্গে হাজার হাজার আল্লাহর উলিরা যাইতেছিলেন, তো এই সাইয়েদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি এক নজর দেখার জন্য আমি পাগল পাড়া হয়ে রাস্তার পাশে দাঁড়াইছিলাম। ওই বুজুর্গ কাছে আসলে আমি নিকট থেকে তাকে দেখলাম, সালাম করলাম, তিনি আমার সালামের উত্তর দিলেন মহব্বতের সাথে, এক নজর তিনি আমার দিকে তাকায় দেখলেন। আমার এটা আমার জীবনে এত বড় একটা সৌভাগ্য সেদিন আমার নসিব হয়েছে। এই একটা ঘটনাই শুধু আমার মনে আছে, হুজুর আমি তো আর কিছুই দেখি না। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার ভাই ওই যে এক আল্লাহ নবীর একটা নজর আপনি পাইছেন, ওই কিছুক্ষণের সৌভাগ্য পাইছেন, ও কিছুক্ষণের সৌভাগ্য আর নজরের নূর আপনার সঙ্গে এতটা যে আপনি যখন মসজিদে আসেন প্রত্যেকবার মসজিদ সেই নূরে একদম ঝলমল করতে থাকে। আমি ভাবলাম যে এই লোকটা যখনই আসেন তো এইরকম কেন হয়, সেজন্য আমার আজকে উৎসুক জাগলো, এর রহস্যটা আমি আজকে জানবো। আমি বুঝতে পারলাম যে সে আল্লাহ ওয়ালার কিছুক্ষণের সৌভতার নজরের নূর আপনার সঙ্গে এইভাবে এখন পর্যন্ত এই পরিমাণ আছে। কবি বিরানা হতা হো হতা হপা সে ফাতির দিওয়ানা হতা হ্যা ফুল কামলা আশকা বিহীন দলিল সুহুম ফকুর মা সাদিকি খালিকুম লিতাকুনু মিসলাহুম। আল্লাহ পাক জল্লা জালালুহু ওয়া মারওয়াল বলেন, বান্দারা তোমরা ঈমান ওয়ালা জিন্দেগী বানাও, তাকওয়া ওয়ালা জিন্দেগী বানাও, বন্দেগী ওয়ালা জিন্দেগী বানাও। একই সঙ্গে যে সকল বান্দারা মকবুল বান্দা কামিলি তাদের সৌভতে উঠা বসা করো, তাদের সৌভতের বরকতে তোমাদের ঈমান, ইখলাস, আমল, সিজদা, দোয়া, হজ, যাকাত প্রতিটি আমলের মাদতের মর্তবা আমার নিকট বড় হবে, গুরুত্ব হবে। লাখ ইখলাস, লাখ ঈমান, লাখ আমল, লাখ বন্দেগী, এর সঙ্গে আল্লাহ পাক কোন মাস পাওয়া হুকুম করতেছেন। এজন্য তমাম আউলিয়া বুজুর্গানের দিন আল্লাহ বলাদের সুবত উঠা বসার জন্য ফিকির করতেন। হযরত হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কিলা মক্কারে এক বুজুর্গ ছিলেন চিস্তিয়া তরিকার ভারতে, সেই জীবনে তিনি হিজরত করে মক্কা শরীফ চলে গেছিলেন। হযরত হাকিম মক্কাউর আসলে ধারণা মক্কারে বলেন, এই হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কিলা মক্কারে বয়ান করছেন যে ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলী, যিনি ইমাম শাহুল্লাহ রহমতুল্লাহ ছিলেন। শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলী অনেক বড় আলিম, মহাদ্দেস ফকি, বহুত বড় আলিম কামিল ছিলেন। একদিন তিনি দিল্লির মসজিদে ফতেপুরীর ভিতরে বসে বসে তিনি আল্লাহর জিকির এবং আল্লাহর ধ্যানে মশগুল। কিছুক্ষণ পর সেখান থেকে বের হলেন তো একটা কুকুরের উপর এই বুজুর্গের নজর পড়ল। ওই কুকুরটা যে কোনো মহল্লাতে যেত তো মহল্লার সব কুকুররা একত্রিত হয়ে এই কুকুরের চতুর্দিকে আদবের সাথে বসে পড়তে পারত। অথচ যে কোনো মহল্লার কুকুর অন্য মহল্লার কুকুর দেখে দৌড়াতে থাকে ভাগানোর জন্য, হামলা করার জন্য, কিন্তু এই কুকুরটার ব্যাপারটা একদম সব জায়গায় ব্যতিক্রম ছিল। যে কোনো জায়গায় দেখলে কুকুররা তাকে এইভাবে সম্মান করত, আদর করত। হযরত হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই আল্লাহওয়ালার জিকিরের হালতে আল্লাহ পাকের যে নূর নাজিল হইতেছিল সে নূরওয়ালা ঘাস নজর পায় গেছে কুকুরটা এক মুহূর্তের জন্য। সেই কারণে কুকুরটাকে আল্লাহ পাক দুনিয়াতে এত বড় সম্মান দান করছেন। হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বয়ান করে ঘটনা বর্ণনা করার পর হাকিম মাওলানা আসিফ আলী থানভী বলতেন, হায় যাদের নজরের বরকতে কুকুর এবং সম্মানের আসন পায়, এই নজরের নূর যদি কোনো গুণাগার বন্ধা পেয়ে যায় তাহলে সেদিকে কত বড় মর্তবা বলা হবে। স্বামী সিরাজি রহমতুল্লাহ আলী বলেন, স্বামী আসামে কাহা প্রোজে টান পায় নে তার গিরফত মর্দ সুদ, আসামে কাহাকে কুত্তা কুত্তাই তো ছিল কিন্তু আল্লাহ আমাদের সঙ্গে থাকার পর করতে আল্লাহ পাঁচ জেলার সেই কুত্তার জন্য জান্নাতের ফেসলা করছেন এবং সেই কুত্তাকে প্রশংসার সাথে আল্লাহ পাক কোরআনে পাঁচ উল্লেখ করছেন। কাল বহুল বাসিতুল জিরো আইনি বিল বাসিত, তো তসবির মজাহিতে কাজী সানাউল্লাহ পানিপুত্র রহমতুল্লাহ হাদিসে বরকু বর্ণনা করছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসহাবে কাহাফের সেই কুত্তাটাকে আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দিবেন। যখন অসংখ্য মানুষ জাহান্নামে যাবে আর এই কুত্তা যাবে তখন জান্নাতে। এই জন্য সাজি সিরাজ রহমতুল্লাহ নসিহত করতে গিয়ে একটা ঘটনা বয়ান করছেন যে গিলে খুশবু এদের হাম্মা বেরোজে রসিদার দস্তি মাহবুব এবং দস্তান বলো গুপ্তানকে মুশকিলিয়া বিড়ি গ্যাস বুয়ে জেলা বীরে তুমস্তাম বগুপ্তা মান গিলে নাচি যে গুদাম বলে কি মুদ্দতে বাগুর নেশাস্তাম জমালে হামলে শ্রী ধর্ম ফসল কর বগর না মান হুমা খাতম কে হাস্তাম। সাধু সিরাজ রহমতুল্লাহ বলেন, একবার গোসলখানা গেলে হঠাৎ দেখলাম যে একটা মাটির ঢিলার থেকে অনেক বেশি খুশবু আছে। আমি মাটির ঢিলাটাকে নিলাম তো মেসক অম্বরের চেয়ে বেশি খুশবু দেখার পরে আমি জিজ্ঞাসা করলাম যে কিরে তোমাকে এত খুশবু কিসের? তো মাটির ঢেলা থেকে আমার নিকট উত্তর আসলো যে আমি কোনো কুস্তুরি না, মেসক অম্বর না, কোন ফুল না, তবে কি সুগন্ধময় ফুলের সঙ্গে দীর্ঘকাল থাকার উচিত আছে। ফুলের সুগন্ধ আমার মধ্যে এতটা বদা হয়েছে, আমাকে দেখলে এখন মানুষের সঙ্গে না জানি আমি কুস্তুরি, আমি মেসক অম্বর, আমি কোন এত সুগন্ধময় আমি। হাজি সিরাজি রহমতুল্লাহ এই ঘটনার দ্বারা দুনিয়ার মানুষদেরকে নসিহত করতেছেন, তুমি যদি খুশবুওয়ালা আত্মা চাও, সুগন্ধময় জীবন চাও, সফল সুন্দর জীবন চাও, কামিয়াব জীবন চাও, এইরকম কামিয়াব এবং সুগন্ধময় খুশবুদার জীবনওয়ালা যে আল্লাহর প্রিয় বন্ধুরা তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের সুগতের বরকতে আল্লাহ পাক এইরকম জিন্দগির অধিকারী তোমাদেরকে বানায় দেবেন। এজন্য আমার প্রিয় মুর্শিদ কুতুবুল্লাহ মারে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ বলতেন, মেরি জিন্দগি কা হাসিল, মেরি জিস কা সহারা, تیرے عاشقوں میں جینا تیرے عاشقوں میں مرنا. مجھے کچھ خبر نہیں تھی تیرا درد کیا ہے یا رب, تیرے عاشقوں سے سیکھا تیرے سنگ در پہ مرنا. تینی بولیں جی ہمیں سارا جیون ہی کاشتا کرسی یہ کون اللہ والا پہلے تر سنگے اٹھا بسا کرسی تر دعا نوار چیٹا کرسی تر تک دین شکبر چیٹا کرسی. تینی بولیں جی ہمیں جانتم نا اے اللہ یہ تمہیں کیوں میں بھالو بستے ہوئے تمہیں بھالو بسر سبب تو ہمیں تمہار پیمیت دے نکر تک سیکھتے اور ایر پورے تینی نصیب کرے ہمارے کے بولیں کسی اہل دل کے سوربت جو ملی کسی کے اختر اسے آ گیا ہے جینا اسے آ گیا ہے مرنا. اے مرون کے لیے کونو کھاٹی اللہ والا سب دعا توجہ ایبن نظر شکھے ایبن دکھا تعلیم ایبن تربیت دعا دے نصیب ہوئے جائے تاکہ تو نشن دے بہت بڑا مقام اور مرتبہ تمہارا نصیب ہوئے جائے ہے نا. اسے آ گیا ہے جینا اسے آ گیا ہے مرنا کیوں ہے یہ جیون بچتے ہوئے مرتے ہوئے یہ اللہ والا دے نکل چکی سیٹا سیکھتے ہوئے اللہ پاک جل جلالہ ہمارا والا ہمارے سبر کے توفیق دان کرے. معاذ بن جبل رضی اللہ تعالی عنہ অনেক বড় মাপের সাহাবি ছিলেন, অনেক বড় ধরনের আলেমী দিন, অনেক উচ্চ মানের ফকির ছিলেন সাহাবিদের মধ্যে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু. এত বড় সাহাবি তিনি কোন সাহাবিকে দেখলে বলতেন ইজলিস বিনা নুজুল সাআতান, আসো ভাই কিছুক্ষণ একসাথে বসি, একসাথে বসার দ্বারা আসো ঈমানকে চাঙ্গা দিবি. তো কিছুক্ষণ এই বসার বদলে এরকম করতে পারতেন, গিয়ে কিছু করতেন নামাজ পড়তেন, দুই রাকাত নামাজে মজগুল হয়ে যেতেন, কিন্তু দুই রাকাতে নামাজে মজগুল হওয়ার বদলে, জিকিরে মজগুল হওয়ার বদলে, তেলাওয়াতে মজগুল হওয়ার বদলে ও কিছুক্ষণের জন্য এই সাহাবির সোহবতে বসার এই ফিকির তিনি কেন করতেছেন? ওই যে বকুর মাসাদিকিন. এবং তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সবক শিক্ষা দিয়েছেন আল জালিস সামি খায়রুম মিনাল ওয়াদা, একলা একলা হাজার বকুর ইবাদতে মজগুল থাকার চেয়ে কোন কামের ঈমান ওয়ালার সোহবতে কিছুক্ষণ বসা আখিরাতের জন্য বেশি উপকারী, বেশি কল্যাণকর, বেশি নূরওয়ালা, বেশি কামিয়াবি মুসলিম. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জালিস সালে খায়রু মিনাল ওয়াদা ওয়াল ওয়াদতু খায়রু মিন জালিস সু. আর যদি কোনো খারাপ মানুষ হয় জীবন যার নষ্ট এবং ভ্রষ্ট, যে কেবলই মিথ্যা বলে, কেবল গীবত করে, ইসলামের বিরুদ্ধে বলে, অথবা আল্লাহ রসুলের সেখানে জিন্দগির থেকে বহু দূরে তার জিন্দগি, এইরকম ক্ষতিগ্রস্ত যার জিন্দগি, ইসলাম বিমুখ যার জিন্দগি, নাফরমানি যুক্ত যার জিন্দগি, তার থেকে দূরে থাকা এটা বেশি তোমার জন্য মঙ্গলজনক বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. এবং এই সবক দিতে গিয়েই তিনি বলছিলেন আল মারু আলা দীনে খালিলি, তুমি যেরকম মানুষটাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবে তোমার জীবনটা সেই রঙে রঞ্জিত হতে থাকবে, সঙ্গ গুণে রঙ ধরে. অনেক ভদ্রলোক, ভালো লোক, উচ্চ ফ্যামিলি, ঐতিহ্যবাহী ফ্যামিলি, কিন্তু এখন চোখের পানি ফেলতেছে, দোয়া চাইতেছে সকলের কাছে আমার ছেলেটার জন্য দোয়া করবে, আমার ছেলেটা খারাপ ছেলেদের সঙ্গে উঠা বসা করে এবার মদ খায়, খারাপ এলাকায় যায়, একদম নষ্ট হয়ে গেছে, আমার জন্য কলঙ্ক হয়ে গেছে, আমার আপনারা সকলে দোয়া করবেন. এই নষ্ট হইলো কেন? এই বাবা মতো এটা চান নাই, নষ্ট হইলো নষ্টদের সঙ্গে উঠা বসার কারণ. আমার প্রিয় বন্ধুরা, তো মানুষ সঙ্গ গুণে রঙ ধরে, ভালোর সঙ্গে থাকলে ভালো হয়, খারাপের সঙ্গে থাকলে খারাপ হয়, তো কামেল ইমান বালার সঙ্গে থাকলে তো মানুষের জিন্দগি কামেলদের জিন্দগিতে কেন পরিণত হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলছেন আল আইনু হাক্কুন, যে মানুষের নজর লাগে না, রাস্তা দিয়ে যেতেছে হঠাৎ বাবা নেই কলা গাছে দেখা, খুব কলা ধরছে, কিছুক্ষণ পরে দেখা গেল কলা গাছটা ভালিয়ে পড়ে গেছে, এরকম হয় না? একজনের ছেলে অনেক সুন্দর, এটা কি মানুষ না চা, কিছুক্ষণ পর দেখা গেল জ্বর উঠে গেছে, অথবা গালের ভিতরে এরকম জায়গা জায়গায় ঠোসকা পড়ে গেছে, অথবা একদম অসুস্থ হয়ে পড়াগুলি করতেছে, চিৎকার করতেছে, কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে বদ নজর, এটা সত্য জিনিস, বদ নজর সত্য. ভারতের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ শাহ বেলাবন্দি রহমতুল্লাহ আলাইহি, নকশবন্দিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ. তিনি হাদিস উল্লেখ করে বলতেন হে উলামায়ে কেরাম, হে মুসলমান ভাইরা, তোমরা বদনজরের প্রতিক্রিয়া, বদনজরের ক্রিয়া তোমরা মানো কিনা? না, হ্যাঁ তো মানে, সবাই মানে। তাহলে খারাপ লোকের, বদ লোকের বদনজর এটা যদি ক্রিয়া করতে পারে, তো ভালো লোকের ভালো নজর কেন ক্রিয়াশীল হবে না? শুনতেছেন প্রিয় বন্ধুরা? খারাপ লোকের খারাপ নজর যদি এতগুলো খারাপ ক্রিয়া হতে পারে, তো আল্লাহ লোকের ভালো নজরের ক্রিয়া কেন ঘটবে না? তোমরা আমাকে বলো। হাজিম দাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ বলতেন, সাইবেরিয়াতে এক ধরনের পাখি আছে, যে পাখিগুলো ওখানে ডিম দিয়ে পাহাড়ের মধ্যে ওরা চলে আসত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বার্মা এসব অঞ্চলে। তো এখান থেকে ওই পাখিগুলো ওই ডিমের উপর তা দিতে থাকতো, এখান থেকে উত্তাপ এখান থেকে পৌঁছে দিতে থাকতো, কিন্তু কারণ ডিমের ভিতরে তা না লাগলে ওর থেকে বাচ্চা ফুটে না। তো এত দূরে আসার পরে এখান থেকে মনসংযোগের মাধ্যমে ওরা ওই তা দিতে থাকতো ডিমগুলোর মধ্যে, ফিরে গিয়ে বাসার মধ্যে দিত, ওই বাচ্চা থেকে ডিম ফুটে গেল, ওই ডিম থেকে বাচ্চা ফুটে গেছে। হাজী ইমদাদুল্লাহ মহাজের বকির রহমতুল্লাহ এই ঘটনা বয়ন করে মুসলমানদেরকে বলতেন, একটা পাখি দূর থেকে তা দিলে সেটার দ্বারা যদি মরা এই ডিমের ভিতর থেকে জিন্দা বাচ্চা পয়দা হতে পারে, কোন যে মানুষগুলো গুণাগার, আল্লাহ বিমুখ, দিন থেকে বিমুখ, সেই মানুষগুলো যদি কামরিন মকমরিন আল্লাহর খাস বান্দাদের সৌমত লাভ করে এবং তাদের রুহের উত্তাপ লাভ করে, তো তাদের জিন্দগি ইমান বলা জিন্দগি কেন হবে না? তাদের জিন্দগি আল্লাহমুখী কেন হবে না? তাদের জিন্দগি সুন্নত ওয়ালা জিন্দগি কেন হবে না? তাদের জিন্দগি আখিরাত ওয়ালা জিন্দগি কেন হবে না? শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য মাওলানা জালাল রুহি রহমতুল্লাহ এই মস্তকি শরীফে বলেন যে, হি মকর ইল্লাহ বাপ ভাই শেখ তাবি বিনি কারো ফরমে ভাই শেখ, আপনারা লক্ষ্য করছেন যে আমি কেবল বুজুর্গান বলিয়া উলিয়াদের কথাই শোনাচ্ছি না, প্রত্যেকটা কথার সঙ্গে ওরা সুন্নাহ থেকে দলিল প্রমাণ পেশ করার চেষ্টা করতেছি। কারণ সহজ সরল মানুষ যারা, তারা আউলিয়া বুজুর্গান ওলামাদের কথা শুনলেই মনে করেন আমার জন্য যথেষ্ট, আমি ভালো রেফারেন্স পেয়েছি। কিন্তু এখন লোকেরা ব্যাপকভাবে শিক্ষিত, অনেক মানুষ বড় বড় শিক্ষিত, বড় বড় জ্ঞানীগুলোদের বই পুস্তক পড়ে, আর তারা তাদের অনেকেরই ধারণা তারা বলতেও থাকে, কথার কথা বুজুর্গদের কথা বলে, কোরআন সুন্নাহ থেকে বলে, কোরআন তো আমরা মানি, হাদিস তো আমরা মানি, আমরা মুসলমান। তো এরা মনে করে যে আলে উলামা এবং বুজুর্গ আলে দিনের যে কথা, এটা বোধহয় কোরআন সুন্নাহর ভিত্তির বাইরে কোনো কথা। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আপনারা জানেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন, ফকিহ ছিলেন। সে হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, জামিউ মা তাকুলু আইমা শরহুন লিসুন্নাহ বা জামিউ মা ফি সুন্নাহ শরহুন লিলকুরআন। এই বিশ্বে বড় বড় উলামায়ে দ্বীন যাদেরকে আইমায়ে কেরাম বলে বলা হয়, তারা যা কিছুই বলেন না কেন, তাদের প্রতিটি কথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সুন্নাহর ব্যাখ্যা মাত্র। আর জামিউ মা ফি সুন্নাহ, আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাণ্ডারে যা কিছু আছে সবটা পবিত্র কোরআনের ব্যাখ্যা। আমরা মনে করি আউলিয়া বুজুর্গান যেটা বলেন সেটা বলতে তাদের বাড়ির থেকে নিয়ে এসে বলেন, মুসলিম কালেও সেটা না। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিস শরীফে, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ দ্বীন ওয়া ইউলহিহু রুশদা। আল্লাহ পাক জানে জালাল ও মানবাল যাকে উচ্চ মর্যাদা সম্পন্ন করতে চান, দুজাহানের ভালাই যার হাতের মুঠে তুলে দিতে চান, আল্লাহ পাক তাকে আল্লাহর দ্বীনের অনেক বড় আলেম বানান, অনেক উচ্চ মাত্রার এলম তাকে দান করেন, দ্বীনের গভীর সমজ বুঝ জ্ঞান তাকে দান করেন। এবং এর সঙ্গে আরেকটা কথা, ওয়াইল হিন্দু রুশদা, জীবনের কখন কোন হালতে কোন কথা বলতে হবে, কোন কাজটা কিভাবে করতে হবে, এইরকম বিষয়াদীর জ্ঞান আল্লাহ পাক এলহাম যুগে তাকে দান করতে থাকে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউলিয়া কেরাম বুজুর্গান দ্বীন যে সকল কথা বলেন সেটা এলহাম যুগে প্রাপ্ত কথা বলেন, তবে সত্তর তাদের এলহাম যুগে প্রাপ্ত কথাটা কোরআন সুন্নাহর দ্বারা অবশ্যই সমর্থিত এবং প্রমাণিত হয়েছে। যদি কোনো ওলিয়াল্লাহ কোনো বুজুর্গের কথা কোরআন সুন্নাহর বিরোধী হয় পশ্চিম কেন, সেটা কোন ক্রমেই গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক জানা দিল আলো আমাদের সকলকে তৌফিক দান করেন এবং কবুল করেন। আমার ভয় লাগে যে কোরআনের প্রতিটি আয়াত হেদায়েত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিটি বাণী, প্রতিটি হাদিস হেদায়েত, কিন্তু আমরা একদেশ দেশি কিছু মুসলমান কোন ব্যক্তি বিশেষের লেখা, লিটারেচার, গবেষণা, দৃষ্টিভঙ্গির দ্বারা যারা প্রভাবিত, তারা ওই কথাগুলো যাতে ওই গবেষণা বা চিন্তাবিদ বা রাজনীতিকের কথার সঙ্গে মিল খায়, কোরআন সুন্নাহর ওই অধ্যায়টাকে তারা সহজে গ্রহণ করে, এগুলো ঠিক আছে, এগুলো ওকে। আর যে কথাগুলো দেখেন যে না এটা খাজা মন্দির চিস্তির কথায় মিল, কথার সঙ্গে মিলবে, এটা বড় বড় জিলানির কথার সঙ্গে মিলবে, কি কথা বলছেন যে আউলিয়া বুজুর্গানের কথার সঙ্গে মিলে, এটা আমাদের রাজনৈতিক নেতার সঙ্গে মিলে না, আমাদের আন্দোলন শিক্ষাদানকারী সেই চিন্তাবিদের কথার সঙ্গে মিলে না, তখন ওই কথাটাকে গ্রহণ করতে অনেকেই অপ্রস্তুত হয়ে যায়। এটা কি হেদায়ত নেওয়ার কথা? এটা কি হেদায়ত অনুসরণের রুচি এবং রং যাতে ফুটে উঠে? পবিত্র কোরআনের মহান রব্বুল আলামিন বলেন, মা আতাকুম রাসূল ফখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রসুল তোমাদের জন্য মরে, আমার রসুল তোমাদেরকে যা যা দেন তোমরা গ্রহণ করো, যে কোনো বিষয় থেকে তিনি বারণ করেন তোমরা বিরত হও, এর ভিতরে তোমাদের মঙ্গল। বেরানবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা তুফিকুমান রয়ে লান তাদিলু মাদি মা তামাসাক্তু মিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রসুলি, যে তোমাদের নিকট আমি দুই মহাসম্পদ রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন আরেকটা তোমার নবীর সুন্নাহ এবং আদর্শ। এই দুই জিনিস যতক্ষণ তোমরা ধরে থাকবে নিঃসন্দেহে তোমরা সফল কাম হবে, কামিয়া হবে, কোন ক্রমেই তোমরা পথ হারাবে না। রসুল্লাহ সাল্লাহ ইসলামের কথা কোনটা মানলাম কোনটা মানলাম না, এটা আমাদের জন্য কিভাবে হিদায়তের পথ হতে পারে, এটা কিভাবে সিরাতুল মুস্তাকিম হতে পারে? মুসলমানদের মধ্যে যে সকল মুসলমানরা ইসলাম অনুসরণ করা সত্য, ইসলামকে ভালোবাসা সত্য, আখেরাতের সাফল্য কামনা সত্য, এমনই নানান রকমের গুমরাহি এবং অন্ধকারে আক্রান্ত হচ্ছে, একটাই শুধু কারণ যে একদেশ দর্শী কিছু গবেষক এবং চিন্তাবিদের ফলোয়ার তারা হওয়ার মধ্যে পড়ে গেছেন। এইরকম যারা হয়ে গেছে তারা বিপদগ্রস্ত, আর সরাসরি কোরআন সুন্নার এলম যারা আহরণ করেন বিজ্ঞ আমলওয়ালা উলামায়ে দ্বীনের নিকট থেকে, এই মানুষগুলো সিরাতুল মুস্তাকিমের সন্ধান পাচ্ছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক পৃথিবীতে কোনো গবেষককে অনুসরণের জন্য আমাদেরকে পাঠান নাই, কোনো চিন্তাবিদকে অনুসরণের জন্য পাঠান নাই, তাদেরকে অনুসরণ করতে পাঠাইছেন। কোরআনে কারীম আল্লাহ পাক পরিষ্কার বলছেন, আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আমি আল্লাহকে মানো, আমার আনুগত্য করো, আমার রসুলের আনুগত্য করো, নিঃসন্দেহে তোমরা দুজাহানে আমার রহমতের ছায়া লাভ করবে। আল্লাহ পাক জানেন যে লালু আমার পবিত্র কোরআনে আরেক জায়গায় বলছেন, এখানে তো আল্লাহ রসুলের কথা না, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, তোমরা আল্লাহকে মানো, রসুলকে মানো। আরেক পায়াতে আল্লাহ পাক বলছেন, বত্তাবি সাবিল মান আনাবা ইলাইয়া, যে সকল বান্দার একদমই কমপ্লিটলি শুধু আমি আল্লাহরই হুকুমের অধীন জিন্দেগিওয়ালা, তোমরা তাদেরকে অনুসরণ করো। এখানে আল্লাহর কথাও বলেন নাই এবং পৃথকভাবে শুধু রসুলের কথাও বলেন নাই, বরং আল্লাহ পাক আরো একটু ব্যাপক করে বলছেন, যেই বান্দারাই আমার পূর্ণ আনুগত্যশীল বান্দা, পূর্ণাঙ্গভাবে আমার দিনের অনুসারী এবং একদম আমি আল্লাহমুখী সর্বদা তারা থাকে, সেই বান্দাদের তোমরা অনুসরণ করো। এই কথা আল্লাহ পাক কেন বললেন? আল্লাহ পাক এই জন্য বলছেন যাতে দিনওয়ালা জিন্দগি বানানো আমাদের জন্য সহজ হয়ে যায়, আমাদের জন্য আসান হয়ে যায়। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এরকম একটা ছোট্ট ঘটনা শোনাই, যে আল্লাহ বলাদের সঙ্গে উঠা বসা করলে কিভাবে জিন্দগি আসান হয়, একটা ছোট্ট ঘটনা শোনাই। শেখ হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে ভারতে এক হিন্দু ছিল যোগী, খুব সাধনা করত। এই লোক সাধনা বলে এতটা শক্তি সম্পন্ন হয়ে গেছে যে যে কোনো লোক কঠিন কোনো রোগে আক্রান্ত হয়ে গেলে কোনো চিকিৎসা যখন সুস্থ হয় না, এই যোগীকে সেখানে নিয়ে যাওয়া হইত, সে বসে এরকম কিছুক্ষণ ধ্যান করলে ধ্যান যোগে ওই লোকটার পুরো রোগটা নিজের শরীরে নিয়ে আসত এবং সাধনার শক্তি বলে পুরো রোগটা সে হজম করতে পারত আর ওই লোকটা একদম সুস্থ হয়ে যেত। আমার কথা বুঝতে পারেন না আপনারা? এইরকমের যোগী ছিল, সাধনাকারী হিন্দু। তো ওই এলাকার মধ্যে এক বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ বলি আল্লাহ, হাজার হাজার মানুষ যার সান্নিধ্যে আসত, তার নিকট ইসলাম শিখত, দিন শিখত, তালিম তরবিয়ত শিখত, আল্লাহ রসুলের মহব্বত এবং সুন্দর জীবন শিখত। ওই বুজুর্গ কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়লেন। ডাক্তারদের সব চিকিৎসার পরও এই লোকটার সুস্থ হচ্ছেন না, এই বুজুর্গ সুস্থ হচ্ছেন না। তো মুরিদরা একদিন বললেন, হজর আপনি যদি অনুমতি দেন জুগিলে একটু ডাকি, সে আপনার রোগটা একদম পুরো নিজের শরীরে নিয়ে যাবে, পরে আপনি সুস্থ হয়ে যাবেন। তা আপনার হায়াত, আপনার জিন্দগি আমাদের জন্য অনেক বড় সম্পদ। বুজুর্গ বললেন, আমি মরতে রাজি, কিন্তু জুগিলে তোমরা ডাকবা না, ডাকবা বাঁচা আল্লাহর জন্য, মরা আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার ইবাদত, আমার বন্দেগি, আমার ত্যাগ তিতিক্ষা, আমার কুরবানি, আমার জীবন বড় সবটা তো সিরফ আল্লাহর জন্য উৎসর্গিত। আমি নিজের জন্য বেঁচে থাকবো, কি জন্য আল্লাহর জন্য বেঁচে থাকবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, জীবনটাকে আল্লাহর জন্য পূর্ণ উৎসর্গ করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা। যাই হোক, তো ওই বুজুর্গ নিষেধ করে দিলেন। একদিন এমন হলো যে হঠাৎ ওই বুজুর্গ একদম বেউস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, এখন হুশ ফিরতেছে না কোনো ক্রমে। এখন সব মুরিদরা পরামর্শ করলেন যে কি করা যায়, না হয় ওই যুগীকে ডাকি, ডাকলে তো তার ধ্যানের উচিলাতে উনি হুশেও আসবেন, সুস্থও হবেন। তো কয়েকজন বলল যে না, তিনি যদি নারাজ হন, আমাদের উপরে ক্রুদ্ধ হন, যে নিষেধ করছিলাম তোমরা এই কাজ করছো। পরে কেউ বললেন যে আল্লাহ ওলারা নরম দিল, বলা হন আর মানুষের উপর সদয় হন, আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের দয়া রহমতের ভয়ে তাদের উপরে প্রবল থাকে। তো আমরা অপরাধ করার পরেও যদি হজরতের কাছে মাফ চাই, তো অবশ্যই অনেক মিনতির পরে তার কাছ থেকে মাফ পাবই। এইভাবে আমরাও মাফ পেয়ে গেলাম, ওদিকে আল্লাহ বলা সুস্থ হয়ে গেল। তো অনেকে আমার এটা পছন্দ করবো যে কথা তো সুন্দর, তাহলে সেটা করো দেখি। ওই যুগীকে ডাকানো হলো, এখন যুগী ভেতরে আসছে, তো সে আসে এইভাবে কিছুক্ষণ ধ্যান করলো, আর কি করলো, চোখ বন্ধ করে ঠিকই বুজুর্গ হুশেও আসলেন, সুস্থ হলেন। আর তো তিনি ওই যুগীকে দেখলেন, পরিচিত চিরযুগী, পরে ইনি খুব নারাজ হলেন যে তোমাদের নিষেধ করছি, তোমরা এই কাজ করছো, মাফ করে দেবো, কান্নাকাটি এমন সব, পরে কি করবে, আচ্ছা চলো যাতে মাফ করে দিলাম। এবং চিন্তা করলো যে এই লোক আমাকে এরকম উপকার করলো, তাহলে কি করতে পারি। এখন ওই বুজুর্গ বললেন যে ভাই, তোমাকে জিজ্ঞাসা করি, তুমি যে এই শক্তিটা অর্জন করলে এটা কিসের মাধ্যমে, কিভাবে অর্জন করতে পারলে তুমি বলতো? হুজুর আমি আমার নফসের বিরুদ্ধে চলি, সেটা কি আমার মন যা চায় আমি সেটা করি, তার বিপরীত করি। মন চায় বই আমি খাই কুটি, মন চায় আরাম আমি করি কষ্ট, মন চায় ইসিতে থাকো কথার কথা, তা আমি বলি না আমি গরমের মধ্যে থাকবো, মন চায় ল্যাপটপ দাও আমি ল্যাপটপ বাইরে পাঠাই দিই। এইভাবে আমি সারা জীবন আমার নফসের বিরুদ্ধে চলি। যে কোনো মানুষ এভাবে একটা সাধনা করলে তো তার একটা আলাদা শক্তি অর্জন হয়, সে মুসলমান হোক বা না হোক, কিন্তু এইরকম লাখো কোটি শক্তি অর্জনের কারণে সে লোকটা কিন্তু জান্নাতি হবে না, এই শক্তি বলাই হবে। এই কথা বুঝলেন নাই, আলাদা একটা স্পেশাল পাওয়ার তার অর্জন হবে, যেটা জাগতিক ভাবে পার্থিব ভাবে কোনো কাজে লাগবে হয়তো বা, কিন্তু এটা জান্নাতে যাওয়ার কাজে পশ্চিম কালেও লাগবে না। কারণ পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতে প্রবেশের একটাই তালিকা, ঈমান আর ন্যাক আমল ওয়ালা জিন্দেগি বানানো লাগবে, তবেই সে জান্নাত পর্যন্ত পৌঁছবে। ফাল রাসূলুল্লাহ যে ব্যক্তি অন্তর অন্তস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কেবল তখনই সে জান্নাতে যেতে পারবে, এমনি জান্নাতে যেতে পারবে না। অনেকে মনে করে অমুক ধর্মের অমুক লোক, অমুক মতবাদের অমুক লোক, লোকটা তো ভালো, ভদ্র কি, ব্যবহার কি ভালো, পরোপকারী কি, কে লোক কি জাহান্নামে যাবে, এই কথা বলি যে ইমান ছাড়া কারোই জান্নাত যাওয়া সম্ভব হবে না। যাই হোক, ওই লোকটা যখন এই কথা বললো যে আমি সর্বদা আমার মনের দুধে চলার কারণেই এই শক্তিটা অর্জন হয়েছে, ওই বুজুর্গকে বললেন যে তোমার কি মন চায় ইসলাম গ্রহণ করতে? এখন তো ভাই কুড়ি বন্ধ করলাম, সে এখন সে বলে যে হুজুর মন তো চায় না, সে বুঝতে পারছে যে আমার কিন্তু বিপদের মন চাচ্ছে। তোমার কি মন চায় ইসলাম গ্রহণ করছো? না আমার তো মন চায়। তা যাই হোক, আমি জিজ্ঞাসা করলাম এবং তুমি কি করবো সেটা তোমার ব্যাপারে জানো। এখন সে চিন্তা করতেছে যদি এই মুহূর্তে আমি ইসলাম গ্রহণ না করি তাহলে আমার সারা জীবনের সাধনার দ্বারা এই যে শক্তিটা লাভ করলাম এই সাধনার মতো শক্তি মুহূর্তেই তো শেষ হয়ে যাবে। পরে বল হুজুর আজকে আটকা পড়ে গেছে, ঠিক আছে তো আমাদের কালমা পড়ে মুসলমান তখন তিনি মুসলমান হয়ে গেলেন। ওই বুজুর্গ তখন বললেন মিয়া তুমি আমাকে সাময়িক একটা ছোট্ট বিপদ থেকে রক্ষা করার এই কষ্ট করছো এবং এই উপকার তুমি করছো, আর আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি উপকার তুমি করছো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক আল্লাহওয়ালার সৌমত্রের বরকতে মুহূর্তের মধ্যে এত বড় দৌলত নসিব হয়ে গেছে। এই কাফের অবস্থান মারা গেলে অনন্তকাল তাকে জাহান্নামে থাকতে হইত, আর এই আল্লাহওয়ালার কাছে যে কোনো বাহানাতে আসার কারণে অনন্তকাল জান্নাতের জিন্দগি তার নসিব হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুরা, এজন্য আউলিয়া কারাম বুজুর্গান দিনের বিষয়টা বড়ই বিস্ময়কর। অনুরূপ শেখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ আলাইহি আরেকটা ঘটনা বয়ান করছেন। এক লোক ছিল তিনি মুসলমানই কিন্তু সব ভালো ভদ্র মানুষ, শিক্ষিত লোক, ধনী লোক, বড় প্রভাবশালী এবং সুন্নত মোতাবেক একজন দাঁড়িওয়ালা। কিন্তু সমস্যা একটা, সেটা তিনি নামাজ পড়েন না, কোন ক্রমে নামাজ পড়েন না। লোকেরা বলে যে হুজুর আপনি এরকম ভালো, সব দিক থেকে ভালো, সকলের নিকটে আপনি অত্যন্ত প্রশংসিত, কিন্তু আপনি নামাজটা পড়েন না। নামাজ পড়েন না একটা কারণে, সেটা হলো আমি যদি নামাজ পড়তে যাই তা আমি সবসময় দাঁড়িয়ে আশ্রয় একদম মানে এইভাবে খুব স্মার্ট থাকি, তাদের স্মার্টনেস এটা বিপন্ন হয় এই উঁচু করতে যাওয়া লাগে। সেই কারণে উঁচু করতে গেলে দাঁড়িয়ে ছুটে উঠতে যায় না, ভাত ভেঙে যায়। এই লোক স্মার্ট হয়ে থাকে সবসময় যে আমার বারবার উঁচু করতে হবে আর আমার দাঁড়িয়ে স্মার্টনেস এটা বিপন্ন হবে, সেজন্য আমি নামাজ পড়তে পারি না। একদিন এই লোকের মন চাইল যে এক বুজুর্গের সৌমতে উনি গেলেন, গিয়া বললেন যে তাহলে তো মন চান যে আপনার কাছে বায়াত হই, তো কি বলবো? হ্যাঁ তো তা একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো যে আমি বায়াত হব কিন্তু আমি এখানে আওয়াজ করবো না। আমি বায়াত হব কিন্তু শর্ত হলো আমি নামাজ পড়বো না, নামাজ না পড়া বায়াত। তো এক আল্লাহ ভালো উনি চিন্তা করলেন যে ভাই এই লোক এই পর্যন্ত আসছে তো আল্লাহর হুকুমই আসছে, আল্লাহ পাকের রহমত তাকে পর্যন্ত টেনে নিয়ে আসছে, তো বাকি রাস্তা তো আমি নিয়ে যেতে পারবো না, আল্লাহ নিয়ে যাবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যাকে হেদায়েত দেন তো আল্লাহ পাক হেদায়েত দেন। আবু তালেব কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান করার জন্য জানে প্রাণে চেষ্টা করছেন কিন্তু হাজা আবু তালেব কোনোভাবেই ইসলাম কবুল করলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি মনোকষ্ট পাইতেছিলেন, আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে হেদায়েত আপনার হাতে তো দিই নি, আমি হেদায়তটা আমার হাতে রাখছি, ব্যাপারটা এইখানে আমার হাতে হেদায়ত থাকার কারণে তো এই লোক হেদায়ত প্রাপ্ত হইতে পারতেছেন না। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক এই আয়াতে পাঠ না করছেন। ওই বুজুর্গ তখন ভাবলেন যে হেদায়ত তো আমার হাতে না, হেদায়ত আল্লাহ পাকের হাতে, ও নামাজ পড়বে না বলতেছে তুই তো আমার তো কিছু করার নেই, নামাজ তো আমার হোক না, নামাজ হলো আল্লাহর হোক। আচ্ছা অন্তত ওদের উনি জিজ্ঞাসা করি বলুন যে ভাই কিছু জিকির আজকাল করবেন, আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির কিছু দুরুদ শরীফগুলো পড়তে পারবেন? বলে হ্যাঁ সেটা পাবো, জিকির করতে গেলে সমস্যা নেই। ওই লোক জানে যে জিকির করতে উজু লাগে না, উজু ছাড়াও জিকির করা যায়, পুজোর জন্য জিকির শর্ত তো না, জিকিরের জন্য উজু তো শর্ত না। তো এই জন্য বলুন ঠিক আছে, তো তাহলে কিছু সময় জিকির করেন, প্রতিদিন একটা সময় বসে আল্লাহ পাকের জিকির করবেন। বলে আচ্ছা ঠিক আছে, আমি জিকির করব, নামাজ পড়লাম, আচ্ছা জিকির শুরু করে দেন। এখন তো জিকির শুরু করে দেবেন, বাস ওনাকে বায়াত করবেন। তো বাহ্যিকভাবে যারা একদম বেশি শক্ত ধরনের লোক, তারা বলবে দেখো ওই উলিয়া উলিয়াদের কাণ্ড দেখো, বিনা নামাজ বাদ দিয়ে এই লোকের কেমনে তিনি বায়াত করলেন, কি প্রশ্ন তুললেন না। কিন্তু এক আল্লাহ বলা এদিকে এই লোকের কথা মোতাবেক বায়াত করলেন, ওইদিকে তিনি তো আল্লাহ পাকের নিকট কান্ডাকাটি করতেছেন, যা আল্লাহ আপনি মেহরবানি করেন, যা আল্লাহ আপনি দয়া করেন। হ্যাঁ, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি গোহরডাঙ্গা মাদ্রাসাতে একবার এক মুরিদকে রাগ করে তাড়ায় দিয়েছেন। তিন দিন পর্যন্ত মুরিদটাকে না দেখার পরে বললেন খাদিমকে, বললেন এই বন্ধু রহমান, ওই যে লোকটাকে তাড়াইয়া দিলাম, ওরে ও কি চলিয়ে গেছে নাকি? তো তিনি বললেন যে না হুজুর, লোকটা তো খালি দৌড়াদৌড়ি করে এই খানকার বাইরে বাইরে ছুটে আর খালি ঘুরে কাঁদে হুজুর, তা আমরা তো ভয় ওরে ডাকি না। তিনি বললেন যে হা, তোমরা মনে করছো আমি তাড়ানোর জন্য বাড়ি করে দিচ্ছি, আরে ওর সংশোধনের জন্য। হ্যাঁ, আল্লাহ এক হাতে বাড়ি করে দেয়, হাজার হাতে তাকে টানতে থাকে, আহা এই লোকটা ফিরে আসবে, তোমরা আল্লাহ আমাদের ছিল না। বড় ওই মহারা ফজর অবসরকে বলেন যাও লোকটাকে গিয়ে বলো তুমি একটা চিঠি দেখো, তো তুমি নিয়ে আসবে, তাহলে আমি লিখে দিতে মাফ করে দিলাম, তবু ওকে নিয়ে আসো আমার কাছে, ও তো আল্লাহর জন্য আসছে। হাজিম দাদুল্লাহ মহাজের মকির অহমতুল্লাহ বলতেন যে যে সকল মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, দিন শেখার জন্য, সুন্দর তরিকা শেখার জন্য, আল্লাহর জিকির শেখার জন্য এবং তাকওয়াপূর্ণ জিন্দগি শেখার জন্য আল্লাহ ওয়ালাদের নিকট আসে, তিনি বলেন যে তাদের কদমের জিয়ারত আমি ইমদাদুল্লাহ আমার আখিরাতের নাজাতের খুশি না মনে করি। ওই লোকটাকে তিনি বায়াত করলেন যে শর্ত দিল যে না নামাজ পড়ব না, লোকটা চলে আসছে বাসায়, আসার পরে এখন মসজিদে মুয়াজ্জিন আজান শুরু করছে, এই লোকটার গায়ে চুলকানি আরম্ভ হয়েছে, খালি চুলকায়, এমন চুলকায় যে চেহারা চুলকায়, হাতে চুলকায়, পায়ের চুলকায়, মাথা চুলকায়, যে অঙ্গগুলো উঁচু করা লাগে, উঁচুতে ধোয়া লাগে, ওইগুলোর মধ্যেই খালি চুলকায় গেছে। একজনই বুদ্ধি দিল যে ভাই এই পানি দেন, ওই পানি লাগা না তাহলে কিন্তু ওই চুলকানি থাকবে না। আচ্ছা ওর ঠিক চেহারা ধুয়ে দিয়ে দিছে, পানি দিয়ে পরে দেখা যে চুলকানি নাই, তো মাথায় পানি দিয়েছে, তো ওর হাতে পুরো হাত ধুয়েছে, পা ধুয়েছে, তো পানি দিয়ে পরে এখন দেখে যে চুলকানি নেই। তো তিনি ভাবলেন যে আমি তো স্মার্ট থাকার জন্য আমি বলছিলাম যে আমি নামাজ পড়বো না, এখন তো অটোমেটিক উজু হয়ে গেছে, উজুটা যখন হয়ে গেছে চল এই উঠতে নামাজটা তাহলে পড়ে দিই। ওই লোক ওই নামাজটা পড়ছেন, পরের রক্তে আজান শুরু হলে ওনার চুলকানি আরম্ভ হচ্ছে, এই কি জানা। তো উনি ওইভাবে পানি লাগাইতে লাগাইতে অটোমেটিক পুজো হয়ে গেছে, তুমি ওইভাবে পরে আচ্ছা চলো এই নামাজটা করেন, কয়েক হপ্তাহ এরকম করছেন, করার পরে উনি দেখলেন যে কি প্রতিদিনই ঘটনা কেন ঘটে। তখন ওনার মনে ডাক দিল, মনের ভিতরে আওয়াজ আসলো ও, আর উনি বাহ্যিকভাবে আমার শর্ত মানছেন কিন্তু আসলে নিজেরটা আমাকে মানায় যাচ্ছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এইটা কি কোনো কোনো বিজ্ঞানের দ্বারা বোঝা সম্ভব? আল্লাহ আমাদের দোয়ার বরকতে, সুমতের বরকতে মানুষের জীবনে এমন একটা কিছু ঘটে যেটা যারা এমনটা হয় তো তারাই বুঝতে পারে। আমি একবার পিজি হসপিটালে আমার এক বাচ্চাকে ভর্তি করলাম, অনেকদিন ছিলাম, তো ডাক্তাররা একদিন আলোচনা করতেছিলেন যে কোন এক লোক বলতেছিল যে কি জিনের সমস্যা, আর কয়েক ডাক্তার এমন ক্রুদ্ধ হলেন, হ্যাঁ জিন কি কিসের জিন, আমাকে খুব রাগারাগি করতেছিলেন। আমি ওখানে যদিও বসেছিলাম এবং তারা আমাকে চীনের পরিচয় আছে কিন্তু আমি কিছু বললাম না যে তাদের পরিস্থিতি এমন, তারা বোধহয় মানতে চাইবেন না, পরে আরো কিছু বলতে গিয়ে কোন তাদের ক্ষতি হয়ে যায় আমি চুপচাপ থাকছি। তো এইরকমই এক ডাক্তার, তিনি একদিন আমাকে বললেন যে জিন তো আমিও মানতাম না, ওই ঘটলো কি বলে একদিন আমার মেয়েকে জিনে ধরছে। আমি তো জানি না জিন কি কি জিনিস, দেখলাম যে সে এক নর্মাল কথাবার্তা বলে, কি বলে না বলে, আর একদম চোখ রাঙা লাল, তো অনেক চিকিৎসা করলাম আমাদের লাইনে, কোনো ক্রমেই আর ভালো হচ্ছে না। একজনে বললেন আমার কথাটা রাখেন, খুঁজে এখানে চিকিৎসা করেন, আপনি তার কাছে নিয়ে যান। দেখলাম কি জানি ফু দিল পানির মধ্যে, পানি ওর মুখে জোর ছিটে দিল, মেয়ে বেহুশ হয়ে পড়ে গেল, দাঁত কাট লেগে গেল, কিছুক্ষণ পর স্বাভাবিক হলো। ওরে আমার দিকে তাকায় তাকায় দেখে আমি বললাম মা কেমন আছে? আব্বু আমি ভালো। মা তুমি সুস্থ? হ্যাঁ আব্বু আমি সুস্থ। বুঝে বুঝে গেল একদম স্বাভাবিক, কোনো সমস্যা নেই, একদম সব সমস্যা খতম, পূর্ণ সুস্থ হয়ে গেল। তা আমি তো হতো বা গাড়িটা কি ওই হুজুর বলল, ওই হুজুর বললেন যে আলহামদুলিল্লাহ চলে গেছে। তো ওই দিন থেকে আমি পরের দিনকে বিশ্বাস করতে বাধ্য হলাম। অনুরূপভাবে যে সকল মানুষের জীবন নষ্ট ছিল, কষ্ট ছিল, কিন্তু কোন আল্লাহ বলার সৌমতে যাওয়ার বরকতে তার জীবন একদমই পরিবর্তন হয়ে গেছে, ওই লোক তখন আল্লাহ বলার সৌমতে এই ক্রিয়া এবং সাফল্যকে মানতে বাধ্য হয়। আমার প্রিয় বন্ধুরা, এক বুজুর্গ বলছেন যে মুস্তানা রাস্তে বহি মানে গে জিনতে হোক তেরে দি মানে গে লো কায় জিতনে পর জানে গে দাবো মঞ্জিল সে দিওয়ানে গে আল্লাহ বলার সৌমত দোয়া তারিফ করবে বিদিত। প্রিয় বন্ধুরা, সফলতা এবং কামিয়াবির সত্যিকার নিরাপদ রাস্তা আদু নাই আসলে নেই। এই কথা আমি বলছি না যে এই লোক মুসলমান, এই লোক মুসলমান, এই লোক ইমানওয়ালা, এই লোক আমলওয়ালা, কিন্তু ইমাম রহমান হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন ইখলাস ব্যতীত কোনো আমল কবুল হয় না, মানে পিওর আমলটা একমাত্র আল্লাহর জন্যই করা। এবং তিনি বলেন যে ওর ইখলাস পয়দা হতা হি হ্যাহ আমলকে আমল জিন্দগি দান করেন, আল্লাহর জিকির ওয়ালা জিন্দগি নসিব করেন। রাসূলের বাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালুল সুবহানাল্লাহ ইসলামের সঙ্গে মেরাজের সময় রসুল্লাহামের সঙ্গে যখন দেখা হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছিলেন আপনি উম্মতকে মিন্নি সালাম, আপনার উম্মতকে আমার সালাম বলবেন, এবং তাদেরকে বলবেন যে জান্নাত একটা খালি ময়দান পড়ে আছে, যে ওয়াইন্না দিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যদি এরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, এর কারণে জান্নাতের ভিতরে বাগবাগান পয়দা হতে থাকবে, চারা লাগতে থাকবে এবং বাগবাগান পয়দা হতে থাকবে। অবশ্য কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ইমান এবং নেক আমলের বরকতে জান্নাত তৈরি হয়। জান্নাত আল্লাহ পাক দান করবেন, জান্নাত আল্লাহ পাক বলছেন এটা এখন একদম রেডি আছে, তাই না? ওই জাতির মুত্তাকিন, যে জান্নাত মুত্তাকিনদের জন্য জান্নাত একদম রেডি। আর জান্নাত শব্দটার মানে হলো বাগান, এই বাগান তো খালি ময়দানের নাম না, এখানে গাছ গাছালি নিশ্চয়ই থাকতে হবে, তাহলে সেটা বাগান হবে। ওই আয়াত পাক থেকে মনে হয় যে জান্নাত মানে গাছ গাছালি ওয়ালা বাগান একদম রেডি। আর এই হাদিস থেকে বোঝা যায় যে গাছ গাছালি সুবহানাল্লাহর বরকতে ওখানে পয়দা হয়, বাগান তৈরি হয়। এই কথা বুঝেন না ভাইয়ের? এই জন্য মুহাদ্দিসিন এটার ব্যাখ্যা করে বলছেন যে দুইটার মধ্যে সমন্বয় এইভাবে হবে যে জান্নাত বাগ বাগান ওয়ালা আছে বটে, কিন্তু মনে হয় যে কিছু জায়গা খালি খালি আছে, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পড়তে থাকলে ওই জায়গাগুলো পরিপূর্ণ হয়ে যাবে। কি কথা বলেন নাই? অথবা আগে থেকে জান্নাত একদম বাগান হিসেবে রেডি আছে সম্পূর্ণরূপে, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলার বরকতে আরো এর ভিতরে গাছগাছালি জায়গা আরো সুন্দর, আরো চমৎকার, আরো নয়নাভিরাম, আরো কল্যাণ সমৃদ্ধ হতে থাকবে ইনশাআল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য কিছু সময় আমাদের আল্লাহর জিকির করা উচিত, তাই না? এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফযালুল যিকরি বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরে সবচেয়ে দামি জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস শরীফে, কোন মুসলমান যদি প্রতিদিন একশতবার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে কিয়ামতের দিন হাশরের মাঠে সে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। যাই হোক, আমি মধ্যখানে এক জায়গায় বলতেছিলাম, ইসলামের প্রতিটি আমলই এত সুন্দর, এত উপকারী, এত কল্যাণময়, এত বরকতময়, এত বেশি রহমত আকৃষ্ট করে রব্বুল আলামিনের। তার প্রসঙ্গে আমি উজুর কথা বলছিলাম, এক হাদিসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তিনি বলেন যে তোমাদের ঘরের সম্মুখে যদি কারো ঘরের সামনে নহর থাকে, দরিয়া থাকে, আর সে দরিয়ার ভিতরে পাঁচবার সে গোসল করে, তাহলে তার শরীরে কোন রকমের ময়লা আবর্জনা কি থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মুসলমান যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তার জীবনের সবগুলো গুনাহ নামাজের বরকতে ধুয়ে আসে, একদম পাক সাফের দিকে ভালো হয়ে যায়। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু নূর, নামাজ তো পুরোটা নূরই নূর। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকামা আস-সালাতা ফাকাদ আকামা আদ-দ্বীন, ওয়া মান তারাকা আস-সালাতা ফাকাদ হাজামা আদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করে, পূর্ণাঙ্গভাবে যত্ন সহকারে নামাজ আদায় করে, তো আল্লাহর পুরো দ্বীন তার মধ্যে পয়দা হয়ে যায়, কামের দ্বীন ওয়ালা জিন্দেগি তার নসীব হয়ে যায়। ওয়া মান তারাকা আস-সালাতা ফাকাদ হাজামা আদ-দ্বীন। আর যে ব্যক্তি নামাজ ত্যাগ করার অভ্যাস বানায়, সে আল্লাহর পুরো দ্বীন থেকে বঞ্চিত, পুরো দ্বীন কে সে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মানুষ যখন কাফের ছিল, মুশরিক ছিল, বেদিন ছিল, এইমাত্র ইসলাম কবুল করল, ইন্নাল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু, তো অতীত জীবনের সমস্ত গুনাহ ইসলাম কবুলের সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন হজ করে, হজের আগের সব গুনাহ এই হজের উসিলাতে আল্লাহ পাক মাফ করে দেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন হজ্জে মাবরুর করে, এমন হজ করে কাউকে গালি দেয় না, কাউকে কষ্ট দেয় না, কোন গুনাহে হজ্জের মুহূর্তে লিপ্ত হয় না, এরকম হজ্জে মাবরুর যখন মানুষ করে, আল্লাহ পাক তাকে এইরকম ভাবে মাফ করে দেন যে হজ শেষ তো মায়ের পেট থেকে এই মাত্র ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো আল্লাহ পাক তাকে একদম বিলকুল পবিত্র বানায় দেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম এইরকম কামিল হজ্জে ব্যক্তি করে, তার জন্য নিঃসন্দেহে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ইসলামের কামে জিন্দেগি নসীব ফরমায়া দেন। চলি ফিরি উঠি বসি মাঝে মাঝে কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। যিকির ওয়ালা জিন্দেগি বানে শেখ উদ্দিন মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ভারত উপমহাদেশের বিখ্যাত বড় আলেমে দিন ছিলেন এবং নিজের জমানার গাউস ছিলেন। তিনি শেষ জীবনে বিশ্বময় সফর করতেন এবং বলতেন, আমি অসুস্থ দুর্বল কমজোর শরীরটা নিয়ে বিশ্বময় কষ্ট করে সফর করতেছি, যাতে কিছু জিকির ওয়ালা বান্দা তৈরি হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা অনেক মুসলমান ভাইরা জিকির করতে রাজি না, অনেকে জিকির করতে বলে নানান ব্যাখ্যা বিশ্লেষণ দেয়। কোরআন হাদিসের ব্যাখ্যা মস্তিষ্ক দিয়ে করা উচিত। কোন শিবিরে আমাদের অর্থ কি, এই মানবালারা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করবা, মানে বেশি বেশি জিকির অর্থ কি, বন্দেগি তো কিছুক্ষণ করবো কিছুক্ষণ করবো না এমনটা হইতে পারে না, আনুগত্য কিছুক্ষণ করবো কিছুক্ষণ করবো না এমনটা হইতে পারে না, চব্বিশ ঘন্টার প্রতিটি মুহূর্তে পূর্ণ আল্লাহর আনুগত্যের মধ্যেই থাকা খরচ। এখানে তো বলতেছে না বেশি বেশি জিকির করো, এই জিকির মানে জবানের দ্বারা আল্লাহ পাকের জিকির করা ছাড়া আর কোনো অর্থ হইতেই পারে না। এই আয়াত পাক থেকে একদম চূড়ান্ত ভাবে প্রমাণিত হয় আল্লাহ পাক চান যে বান্দা যেন বেশি বেশি জিকির ওয়ালা জিন্দগি মানে। কিন্তু আমরা অনেকে কোন ক্রমেই জিকির করি না, পাঁচ ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তেত্রিশ বার এবং চৌত্রিশ বার পড়া হাদিস শরীফে আছে, এটা করি। এই আমলটা সোয়া সময়ও করা চাই। কিন্তু আরেক হাদিস শরীফে আছে যে খালি দশ বার সুবহানাল্লাহ দশ বার, আলহামদুলিল্লাহ দশ বার, আল্লাহু আকবার দশ বার, পাঁচ ওয়াক্ত নামাজের সময়, কিন্তু শোয়ার সময় সেখানেও এই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে বলেছেন, যেই মুমিন যে মুসলমান এখানে দুইটা আমল করবে, যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার করবে, এই একটা আমল হলো। আর শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পুরস্কার হলো জান্নাত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক হাদিস শরীফে বয়ান করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিয়ান নিদা, যে ব্যক্তি আজান শুনল, ফকারা আল্লাহুম্মা রব্ব হাযিল কাউতি তাম্মা ওয়াস-সালাতুল ক্বায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাত ওয়াল ফাযিলা ওয়াবআস মাকামান মাহমুদান আল্লাযী বা'আতা ইন্নাক লা তুখলিফুল মিয়াদ, ইন্নাক লা তুখলিফুল মিয়াদ হাদিসের অন্যান্য কিতাবে আছে, বুখারী শরীফের আগের টুকু পর্যন্ত আছে, কিন্তু এর পরে হাল্লাত লাহু শাফাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান শোনার পরে এই দোয়া যে ব্যক্তি করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো আজানের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইজা সামিউতুমুন নিদা ফাকুলু মিসমা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা যা বলে এরকম তোমরাও বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, উত্তরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তরে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট ঠিক এভাবে শুনছি, তিনি এভাবে বলতেছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই সময় আমরা বলবো কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনুরূপ ভাবে একামত যখন হবে, একামতের সময় অনেকে কথা বলতে থাকে কালি না, একামতের সময় ওই রকম আজানের মতো উত্তর দেওয়া সুন্নত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবো, কিন্তু ওখানে ব্যস্ত বললো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো, আর যখন বলবে কাদ কামাতাস সালাহ কাদ কামাতাস সালাহ, তখন আর ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন বলে যে আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন কি বলে সাদাকাতা ওয়া বারাকাতা, সাদাকাতা ওয়া বারাকাতা, তাই না? এইটুকু খালি এই ব্যস্ত, তো বাকি ওই রকমই বলা। এটাও তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শিক্ষা দিয়েছেন, আর কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, মা তাকুমুর রাসূল ফাকুজু, আমার রাসূল যা যা দেয় দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। তো কিছু নিলাম কিছু নিলাম না, যখন দেখলাম যে কিছু লোক জিকির বলবে, বসে বসে হাসলাম, কি করে এরা, কেসা মুসলমান! এই ধরনের কিছু মুসলমান ভাই আছেন না, তারা কি নিজেরা চিন্তা করবে যে আমাদের আমলটা কোরআন শরীফের আলোকে সঠিক হচ্ছে কিনা, এটা আখেরাতের সামান জান্নাতের সামান হচ্ছে কিনা, আমাদের তিরস্কার বিদ্রুপ ঘৃণার ভাবটা এটা কি আমাদের জন্য কল্যাণকর হচ্ছে না, আমাদের নিজের পায়ে নিজেরাই কুরআন দিতেছি। আমার প্রিয় বন্ধুরা, বারবার অনুরোধ করব, আমরা কোরআন সুন্নাহ শিখি খাঁটি উলামায় দিয়ে দিনের নিকট, তাহলে এই কোরআন সুন্নাহ ইলম আমাদের জন্য কল্যাণকর হবে। এই পৃথিবীতে খ্রিস্টানরা ইহুদিরা পর্যন্ত কোরআন সুন্নাহ পড়ে, জার্মানিতে এরকম প্রতিষ্ঠান আছে যেখানে বড় আলেম বানানো হয়, মুফাসসির বানানো হয়, মুহাদ্দিস বানানো হয়, ও কোরআন সুন্নাহর উপরে ব্যাপক শিক্ষা সেখানে দেওয়া হয়, যাতে করে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য সারা বিশ্বে এরা ষড়যন্ত্র করতে পারে, নানান রকমের কলা কৌশল করতে পারে। আমার এক বর্তমান তিনি আমেরিকাতে, আমেরিকার মানুষ, তিনি আমাকে বললেন আমেরিকার একটা শহর ক্যালিফোর্নিয়া, এই শহরের মধ্যে একটা লোক বহু বছর পর্যন্ত মসজিদে ইমামতি করছে, লোকদেরকে নামাজ শিক্ষা দিত, উজু শিক্ষা দিত, তারা শিক্ষা দিত, দীর্ঘকাল পর্যন্ত এইভাবে পুরো সুন্নত মোতাবেক দাঁড়িয়ে মাথায় পাগড়ি ইসলামী পোশাক, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত 10 বছর পর্যন্ত ইমামতির পর হঠাৎ ধরা পড়ছে সে একদম পাক্কা ইহুদি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো তাকে জিজ্ঞাসা করা হলো, এই যার কথা বললাম যে আমার আমেরিকান বন্ধু, এই রমজানের শেষ সময় রমজানের শেষ দিকে ঢাকাতে আমার খানটা এসে ওই সময় লেগেছে, ওই সময় তিনি আমাকে এই কথাটা বলছিলেন। তো বললেন যে তাকে জিজ্ঞাসা করা হলো তুমি এরকম কেন কেন করলে কি ব্যাপার, তো তারা এত বেপরোয়া, এতটা উপর থেকে তাদের পৃষ্ঠপোষকতা আছে, এতটা ক্ষমতা শক্তি আছে, তো সে বলে যে আমাদেরকে এইভাবে এই গোপনে শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিস তাফসীর ফেকা মসলা মাসায়েল ইসলামের আইন কানুন বিস্তারিত শিক্ষা দেওয়া হয়, যে যাতে করে বিশ্বের বিভিন্ন দেশে গিয়া মুসলমানদের বিরুদ্ধে আমরা নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করতে পারি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, দশটা বছর পর্যন্ত সে এখানে মুসলমানদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে, হ্যাঁ, এবং তাদের নামাজ রোজা সব নষ্ট করার জন্য নানান উপায় তারা করতে থাকছে। এই জন্য আমার প্রিয় বন্ধুরা, ইসলাম তাহলে আমরা শিখবো কোন জায়গায়? এই জন্য পবিত্র কোরআনের এই আয়াতকে আমাদের জন্য হেদায়ত না, গাইডলাইন না, নির্দেশনা না, আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলছেন, তোমরা জিজ্ঞাসা করো আলেমদের নিকট, ইনকুম তোমরা তাআলামুন, যদি তোমরা ইসলামের এলেম তোমাদের কাছে না থাকে, ইসলামের জ্ঞান তোমাদের কাছে না থাকে। এইখানে তো আল্লাহ পাক বলেন নাই যে গবেষকের কাছে শিখো, যে কোনো শিক্ষিতের কাছে শিখো, বরং আলেমদের নিকট শিখতে বলছেন। বলে আলেম আমিও তো এলেম কালাম শিখছি, এই হাদিসের অর্থ কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, আলেম তো নবীদের ওয়ারিস। এখন কেউ বললেন যে আমরা যে যতটুকু শিখছি এতটুকুর ওয়ারিস, কি কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অর্থ কি? ফাকীহুল ওয়াহিদ আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। কি শুনতেছেন আপনারা? আলেম মানে আমরা যদি মনে করি আমরা যে যতটুকু শিখলাম অতটুকু আলেম। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দ্বীনের একজন গভীর এলেমওয়ালা আলেম মিন আলফে আবেদ, হাজার আবেদের চেয়েও শয়তানের উপর বেশি বিজয়ী। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই হাজার আবেদ, আবেদ মানুষটা কে? হুজ্জতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহের মতো মানুষ, মোল্লা আলী কাজী রহমতুল্লাহের মতো এত বড় মহাদ্দেস, তারা বলেন এখানে আবেদ মানে ওই এবাদতওয়ালা যার ফরজ পরিমাণ এলেম অবশ্যই আছে, যে কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নতে মুয়াক্কাদা জানে এবং কোনটা কোনটা করণীয় বর্জনীয় সেইটুকু এলেম যার কাছে আছে। তাহলে একজন মানুষ আবেদ হওয়ার জন্য ফরজ পরিমাণ এলেম তার অর্জন করতেই হবে, কিন্তু তাকে আবেদ আলেম বলে না, তাকে খালি আবেদ বলে শরীয়তে। তাহলে আলেম তো পৃথক হয়ে গেল। আর কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা দিন জানো না, দিনের মসলা মশলার আকাম জানো না, আলেমের দিন থেকে তোমরা শিখবে, ফাসালু আহলা যিক্র আইল উলামা। কোরআন শরীফে খোদা আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, তোমরা আল্লাহকে ভয় করো। এক আয়াতে বলছেন ইত্তাকুল্লাহ, আবার আল্লাহ নিজেই বলতেছেন আমাকে সত্যিকার অর্থে স্বচ্ছভাবে কামিলভাবে ভয় তো করেন উলামা ইকরাম, আলেম উলামারা। তা আলেমদের ব্যাপারটাকে আল্লাহ ভিন্নভাবে উল্লেখ করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই আয়াত এবং হাদিসগুলোর আলোকে যে সাধারণ মুসলমানরা যতটুকু এলেমওয়ালা তার চেয়ে বেশি এলেম বলে তাকে আলেম বলা হবে, কোরআন হাদিসের এই আয়াত হাদিস দ্বারা এটাকে প্রমাণিত হয় নাই? কি বুঝতেছেন আপনারা? আর এক আয়াত আল্লাহ পাক বলছেন পরিষ্কার, পানি খাওয়া হবে উচ্চ মর্তবা দান করবেন। এর পাশেই বলছেন আর যারা আলেম তাদের তো মর্তবাই মর্তবা, বহু বহু উচ্চ মর্তবা আল্লাহ তাদেরকে দান করবেন। এখানে ইমানওয়ালাদেরকে আল্লাহ পাক মর্তবা শীল করেন, মর্যাদা শীল করেন। এই ইমানওয়ালা কোন ইমানওয়ালা? যে সুদ খায় তার শাস্তি হবে, ঘুষ খায় শাস্তি হবে, মদ খেলে শাস্তি হবে, তার জন্য জাহান্নামের শাস্তির কথা আছে। ইয়ার পাইল্লাহুল্লাযীনা আমানু মানে ওই ইমানওয়ালা যে মুত্তাকি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই ইমানওয়ালা, এই ইমানওয়ালা মানে যারা গুণামুক্ত জিন্দিগি বলা। তো আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি উচ্চ মর্তবাওয়ালা বানাবো। তো তার মানে এই আমানু মানে হল ওই সকল বান্দা, আল্লাহ দিন আমানু মানে ওই আবিদিন। শুনতেছেন? আল্লাহ পাক বলছেন যারা ইমান ও আমলের জিন্দেগি বলা হবে আমি তাদেরকে উচ্চ মর্তবা বলা বানাবো। কিন্তু এখানে আলেমদেরকে পৃথক ভাবে উল্লেখ করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বোঝা গেল শরীয়তের পরিভাষা কেমন, কিছু এলেম শিখলেই তাকে আলেম বলা হয় না। একজনের বাড়িতে দশ মন ধান আছে, আরেকজনের বাড়িতে দশ হাজার মন। একজনের ঢাকা থেকে এসে বললো, ভাই আপনাদের এলাকার কিছু ধনী লোক থাকলে আমি একটু সাক্ষাৎ করবো। বললাম যে এই যে ইনিও ধনী, ইনিও ধনী। আচ্ছা, ওনার ধনী মানে ওনার দশ হাজার মন ধান হয়, আর ইনি ধনী বলে ওনার দশ মন হয়। ওই লোক খুব প্যাক করে হাসবে। ওনাকে ধনী বললেন যে কেন, দশ মন ধান কি ধন না? দশ মন ধান থাকলে তাকে ধনী বলা যাবে না। ওই লোক চুপচাপ হাইটে চলে গেল যে ওনার লোকের তর্ক করা ঠিক হবে না। কি কথা বুঝলেন না? এক মন ধানও ধন, কিন্তু এক মন যার কাছে থাকে তাকে ধনী বলে। দশ মন ধানও ধন, এই দশ মন যার কাছে থাকে তাকে ধনী বলে। হ্যাঁ, ধনী বলার একটা সংজ্ঞা আছে যে প্রয়োজনেরও বেশি বিপুল থাকলে তখন তাকে ধনী বলা হয়। অনুরূপ ভাবে একজন মুমিনের কাছে দরকারি এলেম যতটুকু সেটুকু থাকে, তার চেয়েও বিপুল হলে তখন তাকে আলেমদীন বলা হয়। শুনতে বন্ধুরা, আর পবিত্র কোরআনের রব্বুল আলম সেই আলেমদীনদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দান করছেন। সেই নির্দেশটাকে মুসলমানদের পালন করা কর্তব্য না? এরপরও যদি মুসলমানরা ভাইরা বলেন যে না আমরা গবেষক আর চিন্তাবিদদেরকে অনুসরণ করার ফাইনাল সিদ্ধান্ত নিলাম, এতে যা হয় হোক, তাহলে তো কিছু বলার নেই। আমরা কারোর সঙ্গে ঝগড়া তো করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসীব করেন, ঈমান ও আমলের জিন্দেগি দান করেন, সুন্নত অনুসরণ করার তৌফিক আমাদেরকে নসীব করেন। আপনাদের এই মাটিতে কয়েক বছর থেকে আসার তৌফিক হচ্ছিল, মধ্যখানে বোধ এক দুই বছর বাদ গেছে কিনা না? আবার এই বছর মুফতি রফিকুল ইসলাম সাহেবের চেষ্টা মেরেছে আলহামদুলিল্লাহ, আবার এই বছর মাহফিল হল। আপনারাও বিপুল আল্লাহ পাকের বান্দারা এখানে সাড়া দিচ্ছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, দু জাহানের কামিয়াবি আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য মঞ্জুর করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। আজকে গাড়ি আর কোনোদিকে চালানোই জানে, আমার তো কিছু করার না। শুনতেছেন? কি হয়েছে তো আপনি জানেন না।
আমাদের জীবন গড়ার জন্য প্রচুর পাঠা ছিল এই বয়ানের মধ্যে, অত সহস্র বয়ানের মধ্যে আমরা বহু দিন পেরে গেছি। এই দিকগুলো আমরা আমাদের জীবনে ধারণ করব ইনশা আল্লাহ, এবং আমরা আল্লাহ আল্লাহ থেকে বাংলা হবো। আমরা এই নিয়ম করে এই বাংলা থেকে দিভাই দাবি আছে না ইনশা আল্লাহ। দেখুন উপকরণ আমাদের এই কথ্যমন্ত্রী রয়ে গেছে, আমরা যদি তা মনে রাখতে পারি, যদি অনুধাবন করতে পারি, যদি তা আমলে আনতে পারি, আল্লাহ তাআলা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক আমাদের সকলকে দান করেন। আমরা মাঝে তারা আমাদের কাজের জন্য দোয়া করবো, যাতে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতার সাথে সুদীর্ঘ হায়াত দান করেন, উম্মতের কাছে দিনকে সহি ভাবে কামেল ভাবে দিনকে দিনের রঙে আল্লাহ তাআলা তাকে খুব পেশ করার তৌফিক দান করেন। হযরত আল্লাহ অনেক অসুস্থতা মাদুরিয়াত আছে, আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাকে সর্বাঙ্গীন সুস্থতা দান করেন। অনুরোধ করবে মাদুরাদের অনেক বড় নেক আশাও আছে, বিশেষ করে বাংলাদেশে একটি আন্তর্জাতিক নামের দিন প্রতিষ্ঠান জামে আহাদী মুলুক নামে হজরতে শুরু করেছে। এ প্রতিষ্ঠানটি কোন শখের বশবর্তী হয় নয়, এ প্রতিষ্ঠানটি হজরতের অনেক প্রেরণা এবং হজরতটি গোটা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় সফর করে দিনের যে শুভ্রতা অনুপস্থিতি, দিনের যে বিকৃতি বিকৃত ব্যাখ্যা স্বচক্ষে দেখার যে তার অভিজ্ঞ হয়েছে, সেইটারই আলোকে দিনের পরিপূর্ণ হেফাজত এবং দিনকে সহিভাবে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার নিয়মে তিনি ঢাকায় অনেক বড় উচ্চ পর্যায়ের একটি দিন প্রতিষ্ঠান জামে আহাদী মুলুক শুরু করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে সুদীর্ঘ হায়াত দেন, সেহাত আফিয়াতের সাথে, যাতে করে ফুলের ফলে সুশোভিত অবস্থায় এই দিনের প্রতিষ্ঠানকে তিনি নিজ চোখে দেখে যেতে পারেন। আমাদের জন্য এই প্রতিষ্ঠানের খেদমতের সুযোগ রয়েছে। আমরা বিভিন্ন ভাবে আমরাও এই প্রতিষ্ঠানের খেদমতে ইনশাআল্লাহ শরিক হতে পারব। আপনাদের যাদের এরকম আগ্রহ বা প্রেরণা পয়দা হয় আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, আমি তাদেরকে ইনশাআল্লাহ সহজ বুদ্ধি দিয়ে দিব যে এই প্রতিষ্ঠানে কিভাবে আমরা শরিক হতে পারি। আমি সমাজের কথা বলে রাখি, আপনারা হয়তো ইনশাআল্লাহ আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদেরকে কথাটি পৌঁছাতে পারবেন। এই প্রতিষ্ঠানে কোটি কোটি বলা শত কোটি টাকা খরচ হবে, শত শত কোটি টাকা খরচ হবে। আমরা চাইলে কেউ একটু গমন কোটি কোটি টাকা করে দিতে অনেকেই পারবো না, সেই পরিমাণ সামর্থ্য আমাদের অনেকেরই নাই। তবে আমরা যদি ইচ্ছে করি একটি ভবনের এক বর্গফুট যদি বিল্ডিং আমরা করে দিই, আর এভাবেই যদি সেখানে হাজার হাজার বর্গফুট হয়, আমি বলতে পারবো যে এই ভবনের একটি অংশে আল্লাহ তাআলা আমার নাম দিয়েও রেখেছেন। অযোধ্যা থেকে করেছেন সবচেয়ে ব্যাপকভাবে অংশগ্রহণের যাতে একটা সুযোগ তৈরি হয়। এজন্য দেখেছেন ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছেন যে এক বর্গফুট বিল্ডিং নির্মাণে 1800 টাকা খরচ হবে। আমরা ইচ্ছে করে ছোট্ট একটা অঙ্ক 1800 টাকা দানের মাধ্যমে এক বর্গফুট আমরা ওই ভবনে রাখা হয়ে যেতে পারি। আর এইভাবেই যে আমি একটা কেবল উন্মতের মতো একটি আন্তর্জাতিক দিনী প্রতিষ্ঠান যেটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরিয়া দেওয়া, তিনি হেঁটে হেঁটে এরিয়া দিয়েছেন সেই দারুণ দেওবন্ধের মতো, এবং যেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ, অনেকগুলো সুসংবাদ অনেক ছাত্র অনেক নেকদার বান্দারা দেখেছেন, আল্লাহ তাআলার পরিপূর্ণ কবুলিয়াতের নানা আলামত এবং বিশেষ করে কাবা জিয়ারতের মাধ্যমে এই সুন্দর এক প্রতিষ্ঠানে আমিও হতে পারি একজন ভাগ্যবান অংশীদার, ভাগ্যবান দাতা। আল্লাহ তাআলা বিষয়টিকে ফিকির করার আমাদেরকে তৌফিক দেন, আমাদের নিজেদের আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে এতে জড়িত করার জড়িত হওয়ার প্রতিষ্ঠান করেন। আমি অনুরোধ জানাবো হাজুরজি এখন আমাদের নিয়ে দোয়া করবেন, আমরা যেন হাজুরজির এই মূল্যবান নসিহতের উপর আমল করে আমরাও আল্লাহ বলা হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন। আর হাজুরজি অনেক কষ্ট করে এখানে এসেছেন, অনেক জায়গা থেকে প্রোগ্রাম আবেদনের পর আবেদন, এই ঠান্ডারিয়াতেই গতকাল অনেক লোক হাজির হয়েছিলেন, এবং অনেককে সেই মিনিস্টার বাড়ি আপনারা জানেন বা এই দক্ষিণাঞ্চলের মানুষ সবাই যেন ভালোবাসার মধ্যে গেছিলেন, তার বাড়িতে বিশাল অস্ত্রের মাঠে সেখানে সমপরি দিনে সমপরি রাতে হাজুরজিকে প্রধান অতিথি করে তারা রাখতে চেয়েছিলেন। আরো বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামের আবেদন আসতেছে, কিন্তু হাজুরজি সময় দিতে পারছেন না। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আবেদন তার শিডিউল এতটা করা হয়ে গেছে, এতটা টাইট প্রোগ্রাম হয়ে গেছে যে মধ্যখানে আর কোনো মাহফিলে এত দুঃখ পাচ্ছেন না। আল্লাহ তালা মেহরবানি, এরই ফাঁকে আমরা ভালোবাসীর হাজুরজিকে পেয়ে গেছি, তিনি যে আমাদের মাঝে আসলেন, আল্লাহ তালা তাকে উত্তম যাত্রা দান করেন, এবং আমরা তার প্রতি কৃতজ্ঞ। আমরা আবেদন রাখবো তিনি যেন সামনেও আমাদের মাঝে আসেন, তার এই মহামূল্যবান সুন্দর সুন্দর কথাগুলো আমাদের শোনার সুযোগ করে দেন, এইভাবে আমাদের আল্লাহ আল্লাহ হওয়ার একটা পথ করে দেন। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন।
দোয়া করি না আল্লাহ রসুলের প্রতি আখিরাতের প্রতি, সেই মুসলমানের মর্যাদা সারা জাহানের রাজা বাদশাদের চেয়ে বেশি। আমার ভাইয়ের জন্য এর সঙ্গে আমরা একটু ফিকির করি যে একটু সুন্দর আমলের জীবন বাড়াবো, একটা ছোট্ট হাদিস বলি এরই উপর আমল করি, যার মধ্যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেটা কি মান আকালা তাইয়িবান। এই হাদিসের এটুকুর অর্থ যে ব্যক্তি হালাল খায় ও আমিলা ফি সুন্নাতিন, আল্লাহ রসুলের কথা মতো আমল করে, ও আমিনা নাস বাওয়াইহু, লোকজন তার জুলুম থেকে নিরাপদ থাকে। তিনটা কথা হল না, দেখার জান্নাত নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আমি হাদিসটাকে ব্যাখ্যা করে একটু সহজ ভাষায় বলতে চাই, যাতে কথাটা স্পষ্ট সকলের মনে থাকার সুযোগ হয়। যে হল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, হালাল খাই, গুনাহ থেকে বাঁচি, জুলুম থেকে বাঁচি, নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর এর সঙ্গে যদি একটু সুন্নতের আমলের চেষ্টা করি, একটু জিকির বাড়ানোর চেষ্টা করি, আরো বড় মর্তবা বিষয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة وسلام اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم اغفر لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم عافنا মহব্বত দান করে, রসুলের মহব্বত আমাদেরকে দান করে, উন্নতের মহব্বত আমাদের নসিব করে, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, তাম বিপদ কলাম জীবন থেকে আমাদের নাজাত দান করেন, হেফাজত করেন, আল্লাহ সব মুশকিল আসান করে দেন, সব পেশানি থেকে আমাদের নাজাত দান করেন, আমাদের রোজগারের ব্যবসায় জগত দান করেন, নেক আমলের তৌফিক খুব নসিব করেন, আপনার জিকির করার মহব্বত এবং তৌফিক অনুসরণ করার তৌফিক করেন। যারা এই মজলিস মাহফিলের জন্য কষ্ট স্বীকার করছেন, উদ্যোগ নিচ্ছেন এবং মেহনত করছেন, এতে অংশগ্রহণ করছেন, সকল কবুল করেন, সকলের নেক আশীর সমূহ পুরো করেন, সব মুশকিল আসান করেন, দুজনের কামিয়াবি আপনি মঞ্জুর করেন। আল্লাহ যা কিছু দিনের কথা আমরা এখানে আলোচনা হলো এবং শুনলাম, আল্লাহ ভুল ত্রুটি নিজ দয়াতে মাফ করেন এবং নিজ গুণে আপনি কবুল করেন, এর ভিতরে দুজনের প্রেম মুখটা আপনি সেভ করেন, আমাদের অন্তরকে নূর দ্বারা আলোকিত করে দেন, জিন্দগিকে আপনার বন্দগি দ্বারা আবাদ বানায় দেন, আপনার মহব্বত ভালোবাসার মধ্যে জিন্দে থাকার তৌফিক দান করেন, শূন্যতের নূরের মধ্যে জিন্দা থাকার তৌফিক দান করেন, তাম গুমরাহ থেকে আমাদেরকে হেফাজত করুন, কুফর থেকে শিরক থেকে বিদআত থেকে আমাদেরকে বাঁচান, সব গুমরাহ থেকে গুমরাহ লোকদের থেকে আমাদের হেফাজত করেন, আমাদেরকে কবুল করেন, আমাদের ঘর বাবাদের কবুল করেন, আমাদের সন্তানদেরকে কবুল করেন, দোস্ত আমাদের মেয়েকে কবুল করেন, তাদের ঘর বাবাদের কবুল করেন, সমস্ত উন্নতি মুসলিমাকে কবুল করেন। আল্লাহ الله عليه وسلم اللهم أصبح أمة محمد صلى الله عليه وسلم اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم الله شمست مسلمان در رحمة العالمين شمست مسلمان در كامل دين نصيب کرن شاب بول در در اپنے اسلام و شخصون فرمائن دین شمست مسلمان کی بھی بودا ہوتے کہ اپنے مددار کا نحوازت کرن مسلمان دکھنے بھی بودا اسے مسلمان در کے اللہ شاب مشکل تکے بھی بودتے کہ اپنے مددار করেন, মুসলমানদের জিন্দেগীকে রহমতওয়ালা বরকতওয়ালা আপনি বানায় দেন, সকলের ঘরে ঘরে রহমত বরকত নূর নাযিল করেন, এই শহরের উপরে বন্দরের উপরে এলাকার উপরে বেশুমার রহমত বরকত আপনি নাযিল করেন, সকলকে শান্তিময় সুগময় সম্মানিত জীবন আপনি দান করেন, তমাম হত্যাবাদক বিশৃঙ্খলা থেকে আপনি হেফাজত করেন, দুশ্মনদের থেকে হিংসুকদের থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদের দেশের উপর কাজ রহমত নাযিল করেন, তমাম পেশানি বিবাদ বিশৃঙ্খলা অভাব আমাদের দেশ থেকে আল্লাহ দূর করে দেন, সব মানুষের মানুষের মহব্বতের সঙ্গে থাকার তৌফিক দান করেন, একে অন্যের উপর জুলুম অত্যাচার থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, মানুষ হয়ে মানুষকে ভালো ভালোবাসার তৌফিক দান করেন। সব জাতি ধর্ম যারা এদেশে বসবাস করে সুনাগরিক হিসাবে বসবাস করার তৌফিক দান করেন। একে অন্যের উপর শুধু অত্যাচার থেকে আল্লাহ বিরত থাকার মতো সুন্দর উন্নত জীবন আপনি আমাদের নসিব করেন। আমাদের দেশের জন্য যা কিছু দরকার আল্লাহ আসমানে খাজানা থেকে মিলিয়ে দিতে আপনি দান করেন। সমস্ত মুসলিম জাহানের রহমত নাযিল করেন। আল্লাহ বিশেষভাবে মক্কা শরীফ মদিনা শরীফের রহমত নাযিল করেন। আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফকে সুস্পষ্ট
যে সকল অঞ্চলের মুসলমানরা আজকে মারাত্মকভাবে বিপন্ন বিপদগ্রস্ত মুসলমানরা যত ভুলের মধ্যে আক্রান্ত সমস্ত ভুল যদি আপনি মাফ করে দেন। মুসলমানদেরকে কামিল ইসলামী জিন্দিকে নসিব ফরমান, কামিল সুন্নাহ মোতাবেক জিন্দিকে নসিব ফরমান। আপনি সন্তুষ্টির তালাশ ও বিকাশ আমাদেরকে দান করেন। আপনার অসন্তুষ্টিকে ভয় করার তৈরি আমরা এতটা বরবাদ জিন্দগি বলা আমরা কোন ক্রমে জান্নাতের উপযুক্ত তো না। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে মাফ করে জান্নাতি বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে দয়া করে আপনি জান্নাতের জন্য ভুল করেন। আল্লাহ জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করেন। অতীত জীবনের সব গুণা আপনি মাফ করে দেন। বর্তমান এবং ভবিষ্যৎকে আল্লাহ আপনার সন্তুষ্টির আমল দ্বারা সাজানোর তৌফিক দান করেন। اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم حبب إلينا الإيمان وزين في قلوبنا وكره إلينا الكفر والفسوق والنسيان. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. আল্লাহ সুগম ও শান্তময় জিন্দিগি আমাদের দান করেন। আজাব গজব বালা মুসিবত থেকে হেফাজত করার জিন্দিগি আমাদের নসিব করেন। আল্লাহ আপনার হয়ে আমাদেরকে জিন্দা থাকার জন্য কবুল করেন। আপনার হয়ে আপনার কাছে আসার জন্য আমাদেরকে মঞ্জুর করেন। ইমানের সাথে জিন্দগি, ইমানের সাথে মত মঞ্জুর করেন। আফিয়তের সাথে জিন্দগি, আফিয়তের সাথে মত মঞ্জুর করেন। কার কাছে মোতাজ করেন না, আপনার কাছে মোতাজ করেন। আল্লাহ আপনার কাছে মোতাজ সমস্ত দীর্ঘতম সবাই থেকে আমাদের হেফাজত করেন। ইজ্জত ওয়ালা জিন্দগি আপনি 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 আমাদের সকলকে নসিব ফরমান। আল্লাহ মেহরবান মালিক তমাম দোয়া মোনাজাতকে রহমতুল আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিলাম কবুল ফরমান, জরুর জরুর কবুল ফরমান, জরুর জরুর কবুল ফরমান, জরুর জরুর কবুল ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. ترجمان أكابر عبد الله شيخ الحديث شيخ العلماء
হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামোদর কাতুহনের বাংলা উর্দু প্রতিটি বান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিয়মিত নিজ নিজ মোবাইলের হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 01715808060 মুফতি শহীদুসালাম কাসিমি। লাইভ বান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd। মিক্সলার এর স্পেলিং mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন, রিপোর্ট স্প্যামে নয়। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না। লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরতওয়ালা দামত বরকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করুন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে।